সবাইকে ওয়েলকাম করছি বন্ধু উইকেন্ড স্পেশাল শো ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে, এবং অবশ্যই অবশ্যই যুক্ত হবেন আপনার সেই প্রিয় মানুষটি, সেই ভালোবাসার মানুষটি, ভালো লাগার মানুষটি, গুরু হেতেসাম। আর আজকের বিশেষ অতিথি বন্ধু তো থাকছেনই, আর অতিথি বন্ধুর কথা যেটা বলবার সেটা অবশ্যই গুরুর মাধ্যমে অতিথি বন্ধুর মুখ থেকেই শুনে নেব তার সম্পর্কে। তারপরে একটি কথাই বলতে চাই যে আজকের অতিথি বন্ধু খুবই স্পেশাল সবার জন্যই, আমাদের জন্যই, খুবই ইন্সপিরেশনাল কিছু কথা নিয়ে, কিছু গল্প নিয়ে, উনি জীবনের কথা নিয়ে আমাদের কাছে আজকে এসছেন, আজকে আসছেন কথা বলতে, এবং স্টুডিওতে শুনব তার কথা। অবশ্যই বন্ধু শুনবেন, সাথেই থাকবেন, একদমই মিস করবেন না এটাই আশা করছি। আর আপনার সমস্ত কথাগুলোই আমাদেরকে লিখে পাঠাতে থাকেন, লিখবেন যেভাবে সেই নিয়মগুলোই বলে দিতে চাই। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের অফিসিয়াল যে ফ্যান পেজ আছে তার আইডিটা হচ্ছে www.facebook.com/90.4dhakaFM। এটাই হচ্ছে আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজ, বাট অনেকগুলো ফ্যান পেজ আছে ঢাকা এফএম এর, বাট সবগুলো রিয়েল না। আপনি রিয়েল যে পেজ সেটা বুঝবেন কি করে সেটা বলে দিচ্ছি। আমাদের পেজের লাইকিং এর সংখ্যা দেখে, লাইক হচ্ছে 43,000 প্লাস, এটাই হচ্ছে রিয়েল পেজ। তো বন্ধু প্লিজ এখান থেকে লাইক করবেন, আর কিছু সময় পরেই আমরা আমাদের প্রোগ্রামের পোস্ট আপলোড করব আমাদের এই পেজে, ফেসবুকের ফ্যান পেজে। তো অবশ্যই বন্ধু আপনি আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন, আমাদের পোস্টে লাইক করবেন এবং চ্যানেলে শেয়ার করতে পারেন যত খুশি ততবার, এবং অবশ্যই বন্ধু কমেন্ট করবেন, আপনার ভ্যালুয়েবল কমেন্ট আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে যে অনেক বন্ধু আছেন আসতে চান আমাদের এই প্রোগ্রামে, শেয়ার করতে চান ভালোবাসার কথা, ভালো লাগার কথা। তো বন্ধু অবশ্যই বসে থাকবেন না, চট জলদি আমাদের এখানে চলে আসবেন আপনার গল্প স্বল্প নিয়ে, আপনার ভালোবাসার সাফল্যের গল্প, আপনার জীবনের গল্প, আপনি সব কিছুই আমাদেরকে জানাতে পারেন। আর সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটাই আমি বলতে চাই, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার এজ, আপনার লোকেশন, তারপর আপনার ফোন নাম্বারটিও লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং এক বা একাধিকবার আপনি SMS করতে পারেন। আমি আরও একবার বলছি, যদি বন্ধু আপনি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান আপনার জীবনের কথা, তাহলে আপনি যেভাবে SMS করবেন, SMS এর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নেম, এজ, লোকেশন এবং ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ঢাকার বাইরে যারা থাকেন তারা ইচ্ছে করলে কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদেরকে চিঠির মাধ্যমে আপনাদের খবর জানাতে পারেন, আপনাদের জীবনের গল্প জানাতে পারেন। সো সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, অফিসের অ্যাড্রেসটি, সেটি হচ্ছে ঢাকা এফএম 90.4, নাভানা টাওয়ার, 45 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। এবং অবশ্যই বন্ধু চিঠিতে আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন। আর আর যে বন্ধুর জন্য আমাদের এত অপেক্ষা প্রতীক্ষা, যে বন্ধুর জন্য আমরা প্রতি সপ্তাহে অপেক্ষা করি, সেই বন্ধুর কথা তো শুনবই গুরু হিতেশামের মাধ্যমে। তবে এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেক নিয়েছি, ব্রেকের পর আবার ফেরত আসছি। Thank you.
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তোমার ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন খারা হওয়া বিমুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। অথবা প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। এই সন্তান যখন স্রষ্টার কাছ থেকে তার সবচাইতে বড় অতি পার্থিব এই উপলক্ষ, আমি বারংবার হয়তো অনুষ্ঠানের ভেতর দিয়ে বলেছি সেই জন্মদাত্রীর কথা, সেই মায়ের কথা, যে মায়ের কলিজা ছিঁড়ে একটি শিশু ভূমিষ্ঠ হয় এই পৃথিবীতে। বারংবার এই অনুদাহরণ হয়তো দেবার চেষ্টা করেছি, আগত এই সন্তানটি যখন পৃথিবীতে আসে সে হয়তো স্রষ্টাকে অসহায়ের মতো প্রশ্ন করে বসে, স্রষ্টা যে পৃথিবীতে যাব, এত কষ্টের পৃথিবী, প্রতি পদে পদে যেখানে কষ্টের মধ্যে পড়তে হয়, সে পৃথিবীতে আমাকে সামাল দিবে কে, আমাকে হাত ধরিয়ে নিয়ে যাবে কে? স্রষ্টা তাকে শিখিয়ে দেন, একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবে। স্রষ্টা কি নামে জানবো তাকে, কিভাবে ডাকবো তাকে, কিভাবে বুঝবো তাকে, স্রষ্টা শিখিয়ে দেন। তিন তোমার মা, তাকে তুমি মা বলে ডাকবে। সে মা এবং বাবার কাছে যখন কোনো সন্তানের আবির্ভাব হয় তখন কতই না ভালো লাগা, কতই না ভালো লাগার পরশ সবকিছুকে, সবকিছুই ভালো লাগাকে ছাড়িয়ে যায়। মা বাবা নিজের অজান্তেই হয়তো বলে ওঠেন, জোরে তুই জন্মালি যবে নিথর নিচুপ সুপ্ত এ পৃথিবী তড়ি ঘড়ি থাকে, হঠাৎ দেখে নিচ্ছে চারিপাশ আনন্দে আধার, তোর লাগি মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুসুক্তা গো ভরে উঠে জলে পরম স্নেহে, তোকে বুকে চেপে বলে দেখে যা, দেখে যা রে তোরা সবে সাত রাজার ধন, সোনার সে দামি হীরের সে খাকি ওরে মুদের বাজান। সেই বাবজান দিন দিন আস্তে আস্তে করে বড় হয়, কিন্তু কষ্টের কথা বলে না, দুঃখের কথা বলে, তার কপালে কিন্তু ছুটে যায় একটি নাম, যে ছেলেটি বা সেই মেয়েটি মানুষ হলো কিনা। সেই সেই মানুষ বলতে কিন্তু মানুষের মতো মানুষের কথা বলা কখনোই হয়ে ওঠে না, সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলো কিনা, জীবনে সে প্রতিষ্ঠা পেল কিনা, যেভাবে আমি স্বপ্ন দেখি সেই সন্তানকে ঘিরে পৃথিবীর বুকে সেইভাবে সে চলতে পারলো কিনা। এই বিষয়গুলো এতদিন বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বলবার চেষ্টা করেছিলাম, আজকে সত্যি আজকে ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে আমি ব্লেসড আজ আপনাদের কাছে এমন চমৎকার একটি ডেমনস্ট্রেশনের সুযোগ করে দিব, এমন এক পরশ পাথর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এমন একটি টাচস্টোন সামনে নিয়ে এসেছি যেখানে এক লহমায় সমস্ত প্রবলেম রিজলভ হতে বাধ্য। যে আসলেই কি জন্ম নেয়া মানেই মানুষ হিসেবে সৃষ্টি হওয়া, মানুষের মতন করে নিজেকে গড়ে তোলা, নাকি জন্ম নেওয়া মানেই সেই সেই প্রণোদনায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সেই রেস, সেই প্রতিযোগিতায় আবহমান কাল ধরে যেভাবে ছুটে চলেছি সেভাবে ছুটে চলা, নাকি প্রত্যেকটা পেশাকে দারুণভাবে সম্মান করা, নাকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গা থেকে নিজে কিভাবে সার্ভাইভ করা যায় সেই প্রচেষ্টা করা। আজকের এই 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 খুব খুব শুনতে হয়তো আপাত দৃষ্টিতে খুব সমস্যা সংকুল মনে হতে পারে, কিন্তু এত সরল এক উদাহরণ, এক এক সরল ডেমনস্ট্রেশন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে বা হয়তো এই হিসেবগুলো মিলিয়ে নেওয়া অনেক সহজ হয়ে যাবে, যে আসলে পৃথিবীতে চলবার জন্য, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ানোর জন্য, প্রতীক হিসেবে নিজের জীবনটাকে সে সামনে এগিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র মানুষ হিসেবে জন্ম নেওয়া, মানুষের মতো মানুষের জন্ম নেওয়াটাই জরুরি, এর বেশি কিছু না। এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু কখনোই ভুলিনি মেঘলা, এক ভুলিনি তোর হাসি, এবং তার আগে ভুলিনি সেই মানুষটির কথা, যে মানুষটি বলেছিল যে আমার খুব অল্প ব্যালেন্সের জন্য গুরু আপনার সাথে কথা বলা হয়ে উঠলো না, সেই রুনার কথা। আমি আজকে রুনার জন্য ওয়েট করব, যদি রুনা কোনো ফোন দেয় আমাদেরকে, কারণ বলতে দ্বিধা নেই যে রুনার নাম নিয়ে হান্ড্রেডস অফ টেক্সট আমাদের কাছে এসেছে যারা দাবি করছে রুনা, কিন্তু আনফর্চুনেটলি সেই মানুষটিকে আমি এখনো খুঁজে পাইনি। তো রুনার জন্য ওয়েট করবো কিছুক্ষণের জন্য, ফোন কল ফোনের লাইনটা আমি ওপেন করে দিচ্ছি। আমি চাইবো যদি রুনা আজকে আমাদের আমাদের এই অনুষ্ঠানটি শুনে থাকো, প্লিজ আমাকে ফোন দাও, আমরা আমার মাধ্যমে থাউজেন্ডস অফ যারা লিসেনার্স দেশ এবং দেশের বাইরে থেকে ওয়েট করছে, তারা তোমার কথা শুনতে চায়, সেদিন যে অসম্পূর্ণ কথাগুলো থেকে গেছে সেই কথাগুলো আমরা সম্পূর্ণ করতে চাই। রুনার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করবো, অলরেডি
ওকে ফোন কল আসছে জানি না রুনা কিনা
আমরা আমরা কয়েকটা ফোন কল
বাট আমরা এখানে ফোন কল রিসিভ করি বা আমরা একটা এসএমএস এ কথা বলি এবং রিকোয়েস্ট করছি বন্ধুদেরকে যে প্লিজ রুনা নাম করে অন্য কেউ এসএমএস করবেন না আমরা জাস্ট রুনার সাথেই কথা বলতে চাই রুনা প্লিজ যদি আমাদের এই প্রোগ্রামটা আপনি শুনেন এখন এই মুহূর্তে তাহলে প্লিজ আপনি আপনার নাম্বার থেকে আপনার নাম্বারটি লিখে আপনার নামটি লিখে আমাদেরকে এসএমএস করুন 16260 এই নাম্বারে প্লিজ 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 আর বন্ধুরা রিকোয়েস্ট করছি প্লিজ রুনার নাম নিয়ে অন্য কেউ এসএমএস
আমরা অনুষ্ঠানের শুরুতে হয়তো আর 3 থেকে 4 মিনিট বা এরকম সময়কাল আমরা রুনার জন্য ওয়েট করব যদি রুনার ফোন কলটা আমরা পাই তাহলে তার সাথে প্রয়োজনীয় কথাগুলো আমরা সেরে নিব এবং আমরা অনুরোধ করছি যে কোনো ফোন কল অথবা টেক্সট রুনার নাম ব্যবহার করে কেউ যেন না করে এতটুকু আমরা হয়তো আশা করতেই পারি কারণ কোনোভাবে রুনার সাথে কমিউনিকেট করার আমাদের আর কোনো সুযোগ ছিল না যদি এই 2-3 মিনিটের মধ্যে রুনাকে আমরা কোনোভাবে না পাই মেঘলা অনুষ্ঠানের শেষে আমরা একবার চেষ্টা করতে পারি
অবশ্যই
গত অনুষ্ঠানের আগে অনুষ্ঠানে রুনা দৃষ্টি প্রতিবন্ধী যে আমাদের সাথে কথা বলতে গিয়ে তার ব্যালেন্সের কারণে কথাটা বলা সম্ভব পর হয়ে ওঠেনি সেই রুনার সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি যারা লিসনার্স কমিউনিটি আমাদের ভালোবাসা বাংলাদেশে তারা অনেকেই চেয়েছিলেন সেই রুনার সাথে কথা হোক সেই ব্যাপারটি দেখতে সেই কারণে আমরা রুনার ফোনের জন্য ওয়েট করতেছি যদি এখন না পাই তাহলে অনুষ্ঠানের শেষে আরেক দফা আমরা চেষ্টা করব কোনো ফোন কল অথবা কোনো টেক্সট এই ফাঁকে আমি মেঘলাকে বলবো যে কিছু টেক্সট তুমি নিতে থাকো আমরা কি পেয়েছি ওকে আমরা কিছু টেক্সট মেঘলা নিতে থাকো এবং এর মধ্যে আমরা আর 2-1 মিনিট ওয়েট করব যে তার কোনো ফোন কল আমরা পাই কিনা অথবা রুনার প্রতি আমাদের অনুরোধ থাকলে অনুষ্ঠানের শেষে যখন আমরা আবার চেষ্টা করব কমিউনিকেট করার তখন যেন রুনা আমাদের সাথে ফোনে যুক্ত হয়
এক্স্যাক্টলি অনেক বন্ধু আছেন আমাদের সাথে এই মুহূর্তে আছেন রাজশাহী থেকে রূপচাঁদ আমাদের এই প্রোগ্রামটি শুনছেন সেটাই জানিয়েছেন সালমাও যুক্ত হয়েছেন আছেন আশরাফ খান চিটাগং থেকে আছেন কুদ্দুস নোয়াবগঞ্জ থেকে আমাদের সাথে আছেন আব্দুর রাজ্জা উনিও রংপুর থেকে যুক্ত হয়েছেন এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে সম্রাট আতাউর রহমান যুক্ত হয়েছেন আছেন ফারজানা ফাতেমা তানজিলা নিশু আছেন আছেন রুবেল হাসান রিফাত যুক্ত হয়েছেন এবং আছেন হারুন গুরু কেমন আছেন এটা জানতে চেয়েছেন এবং শাওন লিখেছেন যে আজকের ছবিটা অনেক সুন্দর লাগছে বন্ধুকেও ভালো লাগছে মেঘনা নামের একজন বন্ধু লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা বাহ সুন্দর ওকে অ্যান্ড আছেন রনি গাজীপুর থেকে মোহাম্মদ মেহেদি হাসান আতিকো আমাদের সাথে আছেন আছেন কিরণ সো বন্ধু অবশ্যই আপনি আছেন এবং থাকবেন এবং যারা এখনো নেই তাদেরকে বলছি প্লিজ কানেক্টেড হন আমাদের সাথে যারা এখনো শুনছেন আমাদেরকে শুধু কোনোভাবেই কানেক্টেড না তাদেরকে রিকোয়েস্ট করছি কানেক্টেড হন আমাদের সাথে আপনি এসএমএস করুন অথবা ফেসবুকে কমেন্টও করতে পারেন সো নিয়মটি আপনার জন্য মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/90.4dhakafm এখান থেকে আমরা অলরেডি একটি পোস্ট আপলোড করে দিয়েছি সো বন্ধু সেই পোস্টে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাইলে পোস্টে শেয়ারও করতে পারেন আপনার বন্ধুর কাছে বন্ধুদের সাথে যত খুশি ততবার আর আমাদের পেজের রিয়েল যে পেজ সেটা আপনি খুঁজে পাবেন কিভাবে সেটা বলে দিচ্ছি আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দেবেন অনেকগুলো ঢাকা এফএম এর পেজ আসবে বাট রিয়েল যেটা সেটা আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে আমাদের পেজের লাইকিং এর পরিমাণ হচ্ছে 43,000 প্লাস এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ আর অবশ্যই আরো একবার বলতে চাই এবং গুরুকে রিকোয়েস্ট করতে চাই যে গুরু আপনিও নিশ্চয়ই বলবেন যে আমাদের প্রোগ্রামে অনেক বন্ধুই আসতে চান ভালোবাসার গল্প নিয়ে গল্প বলতে তো সেক্ষেত্রে তাদেরকে যেটা করতে হয় এসএমএস। তো এসএমএস এর নিয়মটা বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিডি, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বারটি লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং একাধিকবার আপনি এসএমএস টি করবেন।
ওকে, আমরা আপাতত এখন আর সময় না নি মেঘলা, অনুষ্ঠানের শেষে আমরা আরেক দফা চেষ্টা করব, যদি তাকে কোনোভাবে আমরা ফোনে বা টেক্সটে পাই। ইনফ্যাক্ট আমাদের হাতে আর কোনো অপশন ছিল না, আমরা বলেছিলাম যে রুনা তুমি আমাদেরকে টেক্সট করো অথবা ফোনে কমিউনিকেট করো, যদিও এই নামে হান্ড্রেডস অফ টেক্সট এসেছে, তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু আলটিমেটলি হয়নি। তো ফাইনালি আমাদের কাছে কোনো অপশন নাই বিধায় এইভাবে আমরা অপেক্ষা করছিলাম যে রুনার কোনো ফোন কল অথবা টেক্সট যদি আমরা পাই। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আরেকবার ট্রাই করবো, তার আগে আজকের অনুষ্ঠানের যিনি অতিথি, যার জন্য ভালোবাসা বাংলাদেশের স্টুডিও তীর্থের কাকের মতো বসে থাকি বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে, সেই ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশের সবাই অনেকে বলে যে গুরু হেতেশাম, আগে যে নামটি লাভ গুরু নামে পরিচিত ছিল, আমি পরিচয় দিতে পছন্দ করি ভালোবাসার ফেরিওলা। আজকে ভালোবাসার অতিথি বন্ধুকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে এনে হাজির এবং তাকে আমি স্বাগত জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে। সব মিলে কেমন অনুভব করছেন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে?
আসাম, প্রথমে সবাইকে সালাম জানাই, সালামু আলাইকুম। বন্ধু আমাকে শুনতে পাচ্ছেন আপনারা?
হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। মেঘলা শুনতে পাচ্ছে?
অফ কোর্স, খুব ভালো মতো শুনতে পাচ্ছি।
মেঘলার কথা কি আপনি শুনতে পাচ্ছেন?
শুনতে পাচ্ছি।
মেঘলার স্পেশালিটি আছে, ভূতনি টাইপ একটা হাসি দেয়। মেঘলা দাও তো।
ও মাই গড,
রেডি, 1 2 3 গো। স্পেশালিটি এখানে যে হাজার বার যদি হাসি দেয় তারপরও এক মাত্রা এদিক ওদিক হবে না। ওয়ান মোর টাইম মেঘলা। ওকে
ওকে,
অনুষ্ঠান শুরুতে আমি মানে নর্মালি আমরা জানতে চাই যারা লিসনার্স কমিউনিটি, এটা স্পেশালি এটা আমাদের জন্য দারুণ একটি পাওয়া যে আমরা এখন যে যেই থেকে মাধ্যমে আমাদের ভালোবাসা বাংলাদেশ স্টুডিওর কথা পৌঁছে দিচ্ছি, সেই কথাটি 90.4 এই নেটওয়ার্ক দিয়ে সমগ্র বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ছে। আজকের তারিখে আমরা বিনয়ের সাথে বলতেই পারি, যদিও টেস্ট ট্রান্সমিশন, তারপর আমরা বিনয়ের সাথে বলতে পারি ঢাকা এফএম 94 বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট নেটওয়ার্ক, এবং দেশের বাইরে অনেকে শুনছেন আমাদের ওয়েব পেজ www.dhakafm904.com এই ওয়েব লিংকে। সো সবাইকে আগে ছোট্ট করে আপনার পরিচয়টা দিয়ে দেন, আপনার মতো করে আপনার জীবনের কথা একটু শুরু করুন।
আমি হচ্ছে স্বপ্নের পেরিওয়ালা, লিখন পেরিওয়ালা, এটা হচ্ছে আমার নাম হয়ে গেছে এখন। আপনারা কেমন আছেন বন্ধুরা?
আমি ভালো আছি, সবার কথা শুনতে পাচ্ছি, ভালো আছে সবাই।
আমি চলে আসছি এখানে, এখানে এথেশাম ভাইয়ের সাথে কথা হলো, তারপরে হচ্ছে মুকুল ভাই আছে, সবার সাথে পরিচয় খুব ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। আমি কিছুক্ষণ আগে আসছি এখানে, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল আর এই জন্যই আমাকে দ্রুত আসতে হয়েছে। আমি সাইকেল নিয়ে এখানে আসছি, সাইকেল নিয়ে আসতে আসতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি।
আচ্ছা, তো ক্লান্তি কি খুব বেশি মাত্রায় ভর করেছে যে এখন কথা বলার মতো অবস্থায় না? তাহলে একটু পরেই আমরা হয়তো বাকি কথাগুলো শুনতে পারি।
কথা তো বলতেই হবে, কথা বলবো, আপনিও বলবেন, আমিও বলবো, সবাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
লিখুন, আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে যখন আপনাকে প্রথম দেখলাম আমি আর কি, দেখে আমার মনে হয়েছিল যে লিখনের মধ্যে অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে কথা বলা, খুব ফর্মাল ওয়েতে কথা বলা, সেই ব্যাপারগুলো একেবারেই মনে হয় না। লিখন হচ্ছে একটা র প্রোডাক্ট, মানে যা ভেতরে থাকে র ভাবে তা ডেলিভার করে দেয়, বিষয়টা কিরকম? তার আগে অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন ফেসবুকের এই পোস্টে এটি আসছে কিনা, আমাদের খুব দারুণ দারুণ কিছু ছবি, যে ছবিগুলোতে আমরা সবাই, এটাকে কি বলা হচ্ছে লিখুন, সুপারির মালা, সুপারির মালা পরে আছে আর কি,
ছেলেদের জন্য সাদা, মেয়েদের জন্য রেড কালার।
আচ্ছা আচ্ছা, আর আমি ছেলে মেয়ের মাঝামাঝি, সেজন্য আমাকে সাদা এবং লালের কম্বিনেশন, মানে পশ্চিম দিকে আমার পার্সোনালিটি একটু হেলে আছে, সে কারণে আমার সুতোটা সাদা।
আমার ব্যাগের মধ্যে আরো কিছু মালা আছে, আচ্ছা আমি বের করতে যাচ্ছি, তার মধ্যে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছিল, দুই তিনটা বের করছি, দেখি তিন চারটা যা বের করছি সবই রেড বের হচ্ছে।
ওই যে বললাম, এটা আপনার দোষ না, পশ্চিম দিকে হেলে আছে আমার পার্সোনালিটি।
আমার তখন মনে হয়েছে যে আচ্ছা এতেশাম ভাই তো জানে না
তাও জানি, মানে জানবো আর কি আপনার মাস দিয়ে।
আমি এসে
কোরিয়াতে কোন কোন বয়সে যান? ইন্টারমিডিয়েট না
না ইন্টারমিডিয়েট না, আমি কোরিয়াতে যাই, আমার আসলে পড়ালেখাতে একটু প্রবলেম হয়ে গেছিল, মানে এলোমেলো হয়ে গেছিল। যাই হোক, আমি কোরিয়াতে যাই হচ্ছে 2011-এ।
ওকে, 2011 দেন আপনি কোরিয়া গেলেন, কোরিয়াতে কত বছর ছিলেন?
আমি ওখানে 5 বছর ছিলাম।
কি ধরনের কাজের মধ্যে জড়িত থাকতেন ওখানে?
কোরিয়াতে সাধারণত মানে বিদেশে গেলে আমরা আসলে ফ্যাক্টরিতে জব করি বেশিরভাগই, ফ্যাক্টরিতে এরকম কাজ করে আসছি। কিন্তু বিদেশে আসলে ভালো লাগার জায়গা না, খুব খারাপ লাগে। যে
কত বছর ছিলেন?
5 বছর। আমার কাছে মনে হয় যে 5-6 কিন্তু আমার ভালো লাগেনি, এটাই আমার কাছে মনে হয়।
কি করতেন সারাদিন? তো কাজ নিয়েই থাকতেন। কাজ শেষ হতো কখন?
কাজ শেষ হতো হচ্ছে সন্ধ্যা 6টা 5:30।
তারপর কি করতেন?
তারপর আমি ঘুরতে বের হয়ে যেতাম। প্রথম দিকে খুব কষ্ট হতো, প্রথম দিকে দেখা যাচ্ছে যে কাজ করতেছি মানে স্বাভাবিক। এটা আমি একটা এক্সাম্পল দিব যে আমরা যখন একই মানে যে বাড়িটার মধ্যে আমরা আছি, যে বাড়িটার মধ্যে আমরা বসবাস করছি, এটা হচ্ছে আমার মনে করেন যে এক্সাম্পল দিচ্ছি জাস্ট, যে এটা আমার বাবার বাড়ি। সেখানে যদি দুইটা ভাই থাকে, দুজনই কিন্তু আছে তার বাবার বাড়িতে, তো তার একটা হচ্ছে কি যে একজন রিচ ম্যান আর একজন পোর, তাহলে কিন্তু যে রিচ তার সাথে কিন্তু ভালো বিহেভ করাবে, কিন্তু থাকতেছে কিন্তু বাবার বাপের বাড়িতে। তো এরকম আমরা একটা দরিদ্র দেশের মানুষ, আমাদের সাথে আসলে ওরকম ভালো বিহেভ বা ওরকম কিছু আসে না।
সরাসরি এই ধরনের মানে ঘটনা কি প্রায়শই আপনাকে দেখতে হতো?
এরকম করতে করতে আমি ভাবলাম যে আচ্ছা এরকম হলে তো চলবে না, ভালো লাগতো না সবকিছু মিলায়। লাস্টের দিকে আমি পুরো কোরিয়াতে লাস্টের 1.5 বছর একটা খুব ভালো একটা কোম্পানিতে কাজ করি। এটা হচ্ছে আমার বন্ধু সুজন ভাই, যেখানে আমার ভালো লাগছিল না ঠিক সেই জায়গাটাতেই এত ভালো একটা মানুষকে পেয়েছি আমি। সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সুজন ভাই, বাড়ি হচ্ছে ময়মনসিংহে। যাই হোক, সুজন ভাই হচ্ছে আমাকে ওই কোম্পানিতে নিয়ে যায়। ওখানে অনেক বছর ছিল ওই কোম্পানিতে, আমাকে নিয়ে যাওয়ার পরে অনেক ভালো লাগে ওই কোম্পানিটাতে কাজ করতে করতে। আমি ওইখানে প্রথম দিকে মন বসতো না, তো মনে হতো সবসময় চলে যাবো দেশে।
কি করতেন অবসর সময়, স্পেশালি যখন মন খারাপ হতো সেই সময়টাতে কি করতেন?
ঘুরতে বেরোতাম বেশি, আমি ঘুরে বেড়াতাম, কাজ শেষ হলে আমি ঘুরতে যেতাম।
এমনি ঘোরা মানে কি ধরনের ঘোরা?
সাইকেল নিয়ে যেতাম।
হ্যাঁ,
সাইকেল চালাতাম। তারপর হচ্ছে প্রতিদিনই আমি বাইরে চলে যেতাম, কাজ শেষ করেই আমি বাইরে চলে যেতাম। কিন্তু মানুষ হচ্ছে বিদেশে যেটা করে মানুষ ওভারটাইম হচ্ছে ওই আমি আসতে পারতেছিলাম না, এই জন্য হচ্ছে খারাপ লাগতেছিল। কারণ আমি যদি চলে আসি, আমি যদি ব্যাক করে চলে আসি, তাহলে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, হয়তো বা আমি রিচ হতে পারলাম না, আল্লাহ পাক আমাকে রিচ লিখে রাখে নাই, আমার কপালে নেই। তাহলে আমি যদি ব্যাক করে চলে আসি আর ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে মানুষ মানে বলবে যে ও আচ্ছা কত কষ্ট করে, মানে যদি কোরিয়া থেকে ব্যাক না করতো তাহলে কত কষ্ট, মানে কত ভালো থাকতো, কত কষ্ট করে না মারা গেছে। এইসব কথা চিন্তা করে আমি শুধু নিজেকে ধৈর্য ধরে ওইখানে ওয়েট করেছি যে কিভাবে থাকা যায়, কবে শেষ হবে, কবে শেষ হবে। প্রতিদিন চিন্তা করতাম আচ্ছা 2 বছর 1 মাস 1 দিন আছে, আর এখন কয়টা আছে।
তো এইভাবে টাইমিং করা হতো,
মানে
এইভাবে ক্যালকুলেশন হতো। কত দিনের ক্যালকুলেশন? 5 বছরের?
আমি যেদিন প্রথম কাজ শুরু করছি এখন হচ্ছে 8টা বাজে, 8টার সময় স্টার্ট ছিল কাজ আমার, হচ্ছে এখন আমি 8:30 হয়নি, মানে আমার পুরো দম আটকে আসতেছে যে আল্লাহ কিভাবে থাকবো। কারণ আমি জীবনে খুব কম সময় ছিল যে আমি ফ্রেন্ড সাথে থাকিনি।
কতদিনের অ্যাসাইনমেন্ট নিয়ে গেছেন যে আপনি কিসের সাথে ক্যালকুলেট করতেছেন?
2 বছর 10 মাস আমার ভিসা ছিল
ওই সময়টা। ওই সময়
প্রথম যেদিন গেছি আমি দেখি দম আটকে আসছে, আরে বাবা কি হবে। পুরা 30 মিনিটের মধ্যে আমি হিসাব করে ফেলছি।
লিখুন, আমরা যে প্রতিদিন শয়নে স্বপ্নে জাগরণে বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে আছি, আপনি তো অন্য এক থিওরি দিলেন দেখছি আজকে আমার সামনে।
কেন কেন পাগল হয়ে আছি? আমরা যখন বিদেশে যাই তখন হচ্ছে দেশে যখন ওই আগে তো ফেসবুক এতটা ছিল না, 10 বছর 15 বছর আগে তো তখন হতো কি যে এরকম ছবি তুলে পাঠাতো, ছবি তুলে দেশে পাঠাতো, তো দেখতো যে আরে বাবা সুন্দর সুন্দর গাড়ি আছে।
আপনি কোন দেশে ছিলেন? উত্তর আর দক্ষিণ কোরিয়া?
দক্ষিণ কোরিয়াতে।
দক্ষিণ কোরিয়া, আচ্ছা।
সুন্দর সুন্দর গাড়ি, সুন্দর।
কোন প্রভিন্স এটা, নাম কি, মানে কোন প্রভিন্সে ছিলেন?
আমি ছিলাম হচ্ছে ইয়ংইন সিটিতে ছিলাম, তারপরে হচ্ছে ওই
প্রথম দিকে গিয়ে ইয়ংইন সিটিতেই ছিলেন?
না না, খোয়াংজু সিটিতে ছিলাম।
খোয়াংজুতে। ওকে, আমরা, আমি কেন এই জিনিসগুলো আমাদের সাথে আসলে অনেক ভাবনার সাথে কোইনসাইড করে, সেই কারণে জিনিসগুলো একটু ডিটেইলসে জানবো আর কি, আপনি একটু সাহায্য করেন। যেমন তার আগে আপনার একটু বর্ণনা দিয়ে আপনার অনুমতি নিয়ে লিখুন, বর্ণনা দিচ্ছি এই কারণে যে কোনো একটা আপকামিং সিনেমার একটা এক্সক্লুসিভ একটা ক্যারেক্টারে আপনাকে আমরা ফিট করতে চাই, যেটি ভালোবাসার বাংলাদেশের যারা অতিথি হয়ে আসেন তাদের মধ্যে সিলেক্টিভ এই ক্যারেক্টারগুলোকে নিয়ে একটা কিছু করার উদ্দেশ্য আছে আর কি। তো আপনি রাজি তো? লজ্জা পাচ্ছেন তো দেখি? সামনে আসেন, লজ্জা টজ্জা পাওয়া এই ব্যাপারগুলো তো আবার বাইরের পৃথিবীর মানুষজন তো বুঝতে পারছে না, তাই না মেঘলা? সেগুলোর আবার ধারা বিবরণী দিবি যে উনি এখন লজ্জা পাচ্ছেন, উনি এখন ব্লাশ করে ঠোঁটে মানে গালের উপরের অংশটুকু লালচে করে ফেলেছে। এই বর্ণনাগুলো না দিলে পিপুল তো বুঝবে না যে what is going to be happening in the studio, right?
Exactly.
It's audio media, right?
Exactly.
তো আপনি কি রাজি তো? তারপর বাকি আলাপে যাব।
বলেন
না, সিলেক্টিভ কিছু পিপুল কে নে, যেমন আমাদের এখানে প্রায় দুই বছর যাত্রা অতিক্রান্ত, রাইট? হান্ড্রেডস অফ গেস্ট এসেছেন, তাদের মধ্যে সিলেক্টিভ কিছু ক্যারেক্টার, মানে শুধু লুকের জন্য না কিন্তু তারা স্পেশালি ক্যারেক্টার, মানে ক্যারেক্টার বলতে যা বোঝায়, তো তাদেরকে নিয়ে কিছু একটা করার ইচ্ছে আছে আমাদের। সেই যাত্রাতে সাথে আছেন তো আপনি?
জি আছি।
হ্যাঁ, যে ধরনের ক্যারেক্টারই হোক না কেন আছেন তো?
আছি আছি, আমার ভয় একটু কমই,
ভয় একটু কম। তো প্রথমেই আমার বন্ধুদের কাছে আপনার একটু বর্ণনা দিয়ে রাখি, কারণ এটা তো অডিও মিডিয়াম, তারা তাদের হয়তো কানেক্ট করতে সহজ হয় যখন পিপুলের বর্ণনাটা শুনে। আমার সামনে এখন লিখন নামের যে ব্যক্তি বিশেষ বসা আছে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে, পায়ে হচ্ছে ইটস আ ফ্ল্যাট সোল বাট অ্যাঙ্গেল বুট, যে বুট শুট আমি অনেক বেশি পছন্দ করি। আর মেয়েদের জন্য, মেয়েদের যদি বলি যে পছন্দের তালিকায়, এই বুটটা অবশ্যই প্রথম সারিতেই থাকবে, কোনো সুপরিচিত বুট বলতে যা বোঝায়, তার মধ্যে প্রচুর ডার্ট বা ওই যে হয় না যে পেইড করা ইচ্ছে করে একটা ডার্টি লুক নিয়ে আসা, যেটার মধ্যে একটা পৌরুষের ঝংকার থাকে অ্যাকচুয়ালি, সেরকম টাইপের। এটা কি ইন্টেনশনালি করা আমি যেটা বর্ণনাটা দিচ্ছি? কারণ পলিশ ভাব এখন আর এখনকার যুগে মেয়েরা ওইভাবে পছন্দ করে না, মেয়েরাও পছন্দ করে, ছেলেদের মধ্যে একটা একটা কি বলো কেয়ারলেস একটা অ্যাটিটিউড থাকবে, যত্ন করে নিজেকে অযত্ন বানিয়ে রাখা টাইপ। এটা কি যেন বলছিল জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী, সবসময় চুল অগছিল একটা প্রধানমন্ত্রী, মনে আছে? এই 8 or 10 years ব্যাক তখন ওকে বলা হয়েছিল যে স্যার আপনি সবসময় এইভাবে ই করে রাখেন কেন? তো যে তোমরা নিজেরাও জানো না যে কত যত্ন করে আমাকে অযত্ন করে রাখতে হয় চুলটা, যে সাচে বিজিএস পার্সন অল ওভার দ্য ওয়ার্ল্ড জাপানের প্রধানমন্ত্রী, সে তো আর অত পরিপাটি করে চুল রাখতে পারে না। যে কথা যাচ্ছিলাম, তো জুতোটার বর্ণনা আমার কাছে এইরকম, একটা জিন্স ন্যারো ফিটেড জুতো মনে হয়, হ্যাঁ ন্যারো ফিটেড জিন্স, ব্লু ব্ল্যাক কালারের অন গ্রুপ কালারের টি শার্ট, এবং
এটা গতকাল গিফট পেয়েছি।
আচ্ছা, গিফট পাওয়া, এই জন্য ওর মধ্যে অযত্নে ছাপটা পরিপূর্ণভাবে এখনো পৌঁছে আসতে পারেনি। আর সব মিলিয়ে যে ওর ভেতরের যে প্যাকেজটি, এই পোশাকের আড়ালে যে প্যাকেজটি, সেটি আবার তো এই প্রবলেমের কথা আসতেছে, লোকে আবার বলবে যে পশ্চিম দিকে ফেলে গেছে গুরু এটার সামনে।
না না, আমরা শুনতে চাই,
আমি পুরুষ হওয়ার পরেও কেন জানি অনেক বেশি অ্যাট্রাক্ট হচ্ছি, তো অ্যাট্রাক্টটা নিতান্ত ভালো লাগা টাইপ অ্যাট্রাক্ট, যার সাথে আসক্তির কোনো যোগাযোগ নাই, নাহলে পিপুল আবার চিন্তা করবে যে গুরুত্বের সময় টেস্টে পরিবর্তন হলো কিনা। বাট সব মিলিয়ে যে ওভারঅল যে কেমিস্ট্রি, ওভারঅল যে অ্যাটিটিউড, মুখে দাঁড়ি সব মিলিয়ে এটা হচ্ছে স্যাডিস্ট ধরনের একটা চরিত্র আমার কাছে, যেটা মনে হচ্ছে রহস্য ঘেরা কোনো ক্যারেক্টার, যে মানুষটাকে জীবনের পর জীবন, বছরের পর বছর, বসন্তের পর বসন্ত, কোনো মেয়ে যদি হাজারবার ইনভেন্ট করার সুযোগ চেষ্টা করে, জীবনের শেষ দিন পার হয়ে যাবে তাও নেশা কাটবে না, ইনভেন্ট করার কখনো হয়ে উঠবে না লিখন আমার মনে হচ্ছে, দেখি আমার তাই মনে হচ্ছে। মেঘলা তোর কি মনে হচ্ছে লিখনকে দেখে? আমার কাছে এরকম মনে হলো একটা মেয়ের যদি পেতারটা ভর করেছিল, তাই আমার কাছে এরকম মনে হলো, তোর কাছে কি এরকমই মনে হচ্ছে লিখনকে দেখে?
আচ্ছা, ফ্রেশ লুকিং এ দেখতে মানে অ্যাট্রাকটিভ, আর কতক্ষণই বা এসেছেন উনি, অল্প স্বল্প একটু কথা হয়েছে, বাট তাতে আমার মানে ভালো লেগেছে, কোন অর্থে মানে মনটা খুব ভালো লেগেছে, মনে হচ্ছে যে মেন্টালিটিটা খুবই ফ্রেশ, একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ।
এভাবে ভালো লাগা শুরু হয়? তুই কথা বলার সময় কয়েক দফা তোর আরিফের কথা চিন্তা করছিস দেখে কথাগুলোর মধ্যে কিছু ফিল্টারিং এসেছে। যাই হোক, আজকের যে অতিথি বন্ধু, আমরা যার বর্ণনা দেবার চেষ্টা করছিলাম আমাদের লিসনার্স কমিউনিটির কাছে, বন্ধুরা আসলেই তাই, আমি জাস্ট মেরিট যে আজকের যে ক্যারেক্টারিস্টিক যে আমাদের সামনে উপস্থিত, তার তার অবয়বের মধ্যে, তার অ্যাটিটিউডের মধ্যে কেমন যেন একটা রহস্যাবৃত কোনো ব্যাপার আছে। এবং ছেলে বা মেয়ে না, মানুষ হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে মানুষটাকে ইনভেন্ট করার বহু কিছু আছে, এটা আমার দেখে মনে হয়েছে। এমন ক্যারেক্টারিস্টিক্স হয়তো আপনার নাও হতে পারে, আমার তাই মনে হয়েছে দেখে। এখন আপনাকে নিয়ে বাকি গল্পগুলো শুনবো, কিন্তু কিছু কিছু জিনিস আপনি আমাকে মিলিয়ে নিতে সাহায্য করবেন। আমরা তো তাই ভাবি যে বিদেশ হচ্ছে একদম সো সিস্টেমেটিক, পিপুল আর সো অর্গানাইজড, যতটুকু আমি দেশের বাইরে গেছি দেখেছি। তো সেই জায়গাতে কেন আপনার দেশে ফেরার জন্য এত বেশি আকুতি, এত বেশি কষ্ট, তীর্থের কাকের মতো কেনই বারবার ছুটে ফিরে সবকিছুকে ফেলে দিয়ে আসতে চেয়েছেন? কি এত বেশি টেনেছে দেশের বন্ধু বান্ধব?
হ্যাঁ, সবসময় ফ্রেন্ডস ফ্যামিলি সবকিছু মিলায় আমি আমি যখন চলে গেছি তখন আমার মাও চলে গেছে, কোরিয়াতে যাওয়ার আগে আমার মাও ছিলেন না।
বাবার তো কোনো স্মৃতি আপনার সাথে?
না না, আর আমার মায়ের স্মৃতি অনেক ছিল, কিন্তু মা ওয়েট করছিলেন যে আমি যাব কোরিয়াতে, কিন্তু কোরিয়ার ভিসাটা লং টাইম পরে আসে, প্রায় আড়াই বছর পরে। মা ওয়েট করতে করতে এক বছর দেড় বছর পরে চলে যান। ওই খুব মানে যেখানে বসতেন সেখানেই ঘুমায় পড়তেন, চেয়ার থেকে ঘুমোতে যে মানে চেয়ারে বসে ঘুমায় পড়ছিল, আর ওইখান থেকে মানে ঘুমের মধ্যে উপর হয়ে পড়ে গেছিল। তো পড়ে যাওয়ার পরে মানে প্রচন্ড আঘাত পায়, ওই চোখের দিকে নীল হয়ে যায়। তা আমরা বুঝতে পারিনি খুব একটা, হয়তো বা আল্লাপাক এতটুকু হায়াতি রেখেছে। যাই হোক, পরবর্তীতে যেটা হলো, ওই যাওয়ার আগের দিন ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, ডাক্তারও বুঝতে পারেনি যে উনি স্ট্রোক করেছেন, ঘুমের মধ্যে আল্লাপাক নিয়ে চলে গেছেন। খুব ভালো মানুষ ছিল আমার আম্মা। যখন একজন মানুষ দুপুরবেলা বা সকালবেলা আসছে, যখন দেখছে অনেক দরিদ্র, প্রচন্ড দরিদ্র একজন মানুষ ভিক্ষা করতে আসছে, তাকেও কিন্তু আমার মা বলছে যে আপনি একটু বসেন, আমি রান্না করছি, খেয়ে যাবেন। যাকে খাইতে বলতেছে উনি কিন্তু একজন ভিক্ষুক, তাকে বসায় খাওয়াচ্ছে, গল্প করেছে। তারপরে বলছে যে এরকম আমি নিজের চোখে দেখছি, এসে জিজ্ঞেস করছি উনিকে, বলছে উনি হচ্ছে এরকম খুব অভাবী একজন মানুষ আসছেন। তারপর তার সাথে কথা বলতে বলতে জানতে পারছে যে বাসায় কে কে আছে, উনি বলছে যে ওনার মা আছেন বাসায়, তখন ওনার মায়ের জন্য খাবার দিয়ে দিয়েছে। এরকম এরকম প্রতিদিনই আমি দেখতাম বা কিছু একটা।
আমরা আরো কিছু কথা মায়ের সম্বন্ধে শুনতে চাই। এখন আমাদের উদ্দেশ্য ছিল না, অনেক ফান করতেছিলাম রাইট আমরা কিছুক্ষণ আগে।
হ্যাঁ, আমি না আসলে যে এহতেশাম ভাইকে মানে যখন বাইরে দেখি তখন দেখি যে আরে বাবা খুব ইজি, বা কিছু অল্প সময় আগেই মানে স্টুডিওতে ঢোকার এক দুই মিনিট আগে, বাট উনাকে দেখে না খুব গম্ভীর ভাব লাগছে
এখন,
এখনো লাগছে।
আর কি কি মনে হচ্ছে মানে বাইরে বাইরে বলতে আমার সাথে দেখাই তো হয়েছে মিনিট?
এইটাই হচ্ছে প্রবলেম হয়েছে যে মানে আপনার সাথে আরো কিছুক্ষণ আগে থেকে যদি আড্ডা মারতাম তাহলে হয়তো বা ইজি লাগতো।
কেন এখন আনইজি লাগার কোনো কারণ আছে?
মানে খুব মানে ফার্স্ট টাইম তো মানে যে এসেই কথা শুরু করেছি এখানেই, মূলত কথা শুরুটা এখানেই।
লেখুন, কোনো সমস্যা নেই, আমি কিছু ইনফরমেশন দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে খুব সাধারণ মানুষের জন্য তৈরি করা একটা প্ল্যাটফর্ম। ওয়ার্ল্ড ওয়াইড এরকম কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে সাধারণ মানুষরা নিজের মনের কথা বলে একদম প্রাণ খুলে। ভালোবাসা বাংলাদেশের স্টুডিওটা সেই রকমই কিন্তু, এবং পার্থক্যটা এখানেই যে একমাত্র স্টুডিও যেখানে শুধুমাত্র আমরা মিডিয়া থেকে যে শুধুই কনসার্নের কথা বলে তা কিন্তু না। আমরা চেষ্টা করি মানুষের কোনো না কোনোভাবে কোনো সলিউশন আসে কিনা সেই ব্যাপারে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে। এটি এমন একটি জায়গা, এখান থেকে হান্ড্রেডস অফ রক্তের ব্যাগ সাধারণ মানুষ তুলে নিয়ে গিয়ে রানা প্লাজা ধরনের সময় মানুষের কাছে পৌঁছে দিয়েছে, থাউজেন্ডস অফ ক্লোথ যেখানে পথশিশুদের জন্য নিয়ে গিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। অনেক বহু বহু ভালো ঘটনার সাক্ষী হচ্ছে ভালোবাসা বাংলাদেশের স্টুডিও।
সবকিছু কিন্তু অনেক শুনেছি
সাধারণ মানুষকে কেন্দ্রিক, তো এখানে সাধারণ মানুষটাই কিন্তু অনন্য সাধারণ। তো দেখুন এখানে কিন্তু টেন্সড হওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। মায়ের কথা কিন্তু আরো আরো ডিটেলিং অনেক সুন্দর মায়ের কথা। তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে এখনই।
এক্স্যাক্টলি, একটা বিরতি তো নিতেই হবে। বিরতির আগে বলতে চাই যে যে সমস্ত বন্ধুরা আছেন সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই কানেক্টেড হবেন, আপনার কথাগুলো লিখে পাঠাবেন। নিয়মটি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান ভালোবাসার কথা, জীবনের কথা, সাফল্যের কথা, তো আসতেই পারেন। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS, আর SMS এর নিয়মটা বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নেম, এজ, লোকেশন, আপনার ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আরেকটা কথা বলতে চাই যে সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকুন, যেখানেই যান, ব্যাগ প্যাকে সবসময় সহজে সাথে রাখতে পারেন এই স্মার্ট ব্যাগটি। আর অবশ্যই বন্ধু, আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে ফেসবুকে, সেখানটিতে আপনি লাইক করবেন, আমাদের পোস্ট দিয়েছি সেখানে, আর অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/90.4dhakafm। এবং আমাদের এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিবেন, আর এখানে অনেকগুলো ঢাকা এফএম এর পেজ আসবে। বাট রিয়েল বুঝবেন এভাবেই লাইকিং এর পরিমাণ দেখে, 43,000 প্লাস হচ্ছে আমাদের পেজের লাইকিং এর পরিমাণ। তো সেখান থেকে আপনি লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, সেটাই আশা করছি। এবং বন্ধু, যে পোস্ট আপলোড করছি সেই পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। সো যাচ্ছি একটি ব্রেকে, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। ভালোবাসার বাংলাদেশ, শুনছেন বন্ধু ভালোবাসার বাংলাদেশ। আর আমাদের এই অনুষ্ঠান আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 থেকে। মেঘলা আছি, কথা বলছি আপনার সাথে, আছেন গুরু এতে শ্যাম এবং আছেন আজকের অতিথি বন্ধু লিখন, স্বপ্নের ফেরিওয়ালা। খুব সুন্দর গল্প স্বল্প শুনছি, তার আরো শুনবো কি কি হচ্ছে কি কি হবে সবকিছু শুনবার বাকি আছে। এবং অনেক SMS ও দিচ্ছেন বন্ধুরা, কমেন্টও করছেন ফেসবুকে, সবকিছু পড়বো। তবে তার আগে আর একবার বলতে চাই যে সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকুন, যেখানেই যান, ব্যাগ প্যাকে সবসময় সহজেই সাথে রাখতে পারেন এই স্মার্ট ব্যাগটি। আর বন্ধু আছেন আপনি আমার সাথে, যেমন এই মুহূর্তে যুক্ত হয়েছেন জাফর হোসেন টঙ্গী থেকে, বা আমার এরিয়া থেকে লিখেছেন যে, আই হ্যাভ বিন লিসেনিং ঢাকা এফএম সিন্স 2014, বাট দিস ইজ মাই ফার্স্ট SMS, ওকে থ্যাংক ইউ। অ্যান্ড SMS করতেই থাকুন, আপনার ফ্রেন্ডসদেরকেও বলুন SMS করতে। আর নিয়মটি বলে দিচ্ছি আপনার জন্য, সবার জন্য, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের একটি অফিসিয়াল ফ্যান পেজ আছে ঢাকা FM-এর, তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4dhakafm। এখানটিতে আমরা একটি পোস্ট আপলোড করেছি আমাদের আজকের প্রোগ্রাম। সো ফ্রেন্ডস, রিকোয়েস্ট করবো যে আপনি আমাদের এই ফ্যান পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথে 24/7 কানেক্টেড থাকবেন। এবং আমাদের আজকে যে পোস্ট আপলোড করেছি সেই পোস্টেও লাইক করবেন, কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের সাথে। আর আপনি কিভাবে বুঝবেন যে এটাই ঢাকা FM-এর রিয়েল পেজ, সেটা হচ্ছে লাইকিং এর পরিমাণ দেখে। আমাদের লাইকিং এর পরিমাণ হচ্ছে 43,000 প্লাস, এটি হচ্ছে ঢাকা FM-এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো
প্লিজ এই পেজটিতেই লাইক করবেন, দয়া করে অন্য পেজে লাইক করবেন না। ওকে, অ্যান্ড বন্ধু আপনি আপনার জীবনের কথা, ভালোবাসার কথা আমাদের এখানটিতে এসে জানিয়ে যেতে পারেন, আমাদের স্টুডিওতে আসতে পারেন। এই স্টুডিও, এই প্ল্যাটফর্ম, এই অনুষ্ঠান সবকিছুই আপনার জন্য। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা SMS, আর SMS এর নিয়মটি আমি বলে দিচ্ছি আরো একবার। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা, আপনার ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আর যারা আছেন ঢাকার বাইরে তারা কিন্তু ইচ্ছে করলে চিঠির মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আপনার ভালোবাসার বা জীবনের গল্প আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। আপনার ফোন নাম্বারটিও অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না। তো আপনাকে জানিয়ে দিচ্ছি ঠিকানাটি, ঢাকা FM 90.4 নাভানা টাওয়ার, 45 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। ওকে, তো এই অ্যাড্রেসটিতে আপনি অবশ্যই চিঠি পাঠাতে পারেন। আর যদি চান আপনি আমাদের অফিসে এসে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এই একই ঠিকানায়। তো দেখে নিই কারা কারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে। জাওয়াদ আছেন, আছেন সাগর ইসলাম, লিখেছেন অনেকদিন শুনি না আজকে আবার শুনছেন। হিমেল খান আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আজিম, ওকে, আমাদের সাথে আছেন রুবেল হাসান, ওকে, কিরণও আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন। নুসরাত সুমি লিখেছেন, হাই ভাইয়া অ্যান্ড আপি, কেমন আছো তোমরা? আমি তোমাদের নতুন বন্ধু, মানিকগঞ্জ থেকে শুনছেন আমাদেরকে। এবং আছেন আয়েশা ইসলাম, গুরুকে সালাম জানিয়েছেন, কেমন আছেন জানতে চেয়েছেন, এবং বলেছেন মেঘলা আপু, ওকে, উনি আমার হাসির কথা বলেছেন, থ্যাংক ইউ। অ্যান্ড লিখেছেন যে উনি আমাদেরকে 2013 সাল থেকে শুনছেন। অ্যান্ড তৌফিক ইসলাম আছেন, লিখেছেন মেঘনা আপু আমি বগুড়া থেকে শুনছি। অ্যান্ড আছেন সাবিনা আক্তার, ওকে, উনি বলছেন যে আপু অনেক SMS দিয়েছি পড়েননি, কেমন ছিলেন? ওকে, আসলে অনেক SMS আসে, তো এই জন্যই বলি যে একটু বেশি করে SMS করতে, যাতে আপনাদের SMS গুলো সামনে চলে আসে। একটা SMS করলে দেখা যায় যে অনেক SMS এর মাঝে হারিয়ে যায়, ভিড়ে হারিয়ে যায়। ওকে, এই জন্যই বলা হয় একটি না একাধিকবার করতে। আর আছেন এই মুহূর্তে আমার সাথে আরো অনেক বন্ধু, যেমন ইশতিয়াক আহমেদ আছেন চাপাই নবাবগঞ্জ থেকে, লিখেছেন যে চালিয়ে যাও তোমরা, আমরা আছি তোমাদের সাথে। আছেন আশরাফুজ্জামান রাসেল, উনি বলেছেন ভাই আমার নামটা কিন্তু বলবেন, ওকে, বলে দিলাম নামটা। অ্যান্ড আছেন এই মুহূর্তে হুমায়ুন কবির আমাদের সাথে যুক্ত হয়েছেন, সাবরিনা ইসলাম, তৌফিকও অনেকগুলো কমেন্ট করছেন আমাদেরকে, সাগর ইসলাম তো আছেনই, এবং দেখব আরো কারা কারা আছেন। আশিকও যুক্ত হয়েছেন আমাদের সাথে, রানা আছেন রাজশাহী থেকে, এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে, ওকে, মর্ম সাগর যুক্ত হয়েছেন রংপুর থেকে, এবং আছেন মোশাররফ টাঙ্গাইল থেকে আমাদের সাথে, মোবারক হোসেনও আছেন এই মুহূর্তে রংপুর থেকে, এবং আছেন আমাদের সাথে আব্দুল আওয়াল জামালপুর থেকে। আর অনেক বন্ধু আছেন, যেমন অনন্ত কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, ফজলে রাব্বি আছেন আমাদের সাথে জয়পুর থেকে, আকাশ আছেন আমাদের সাথে, এবং আছেন জেরিন বগুড়া থেকে, হারুন আছেন, হারুন রশিদ আছেন আমাদের সাথে রংপুর থেকে, এবং আছেন ওকে সুমি, উনি কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, মাহিও আছেন মিরপুর থেকে। সো বন্ধু আরো একবার বলে দিতে চাই কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, এবং কিভাবে আমাদের এই প্ল্যাটফর্মে এসে শেয়ার করতে পারবেন আপনার ভালোবাসার গল্প। সো একে একে বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যেহেতু অনেকে কমপ্লেইন করেন আপনাদের SMS পড়ি না, সেহেতু আবারও বলতে চাই প্লিজ একটি না করে একাধিকবার করলে SMS গুলো দেখতে পারি এবং পড়তেও পারি। ওকে, অ্যান্ড প্ল্যাটফর্মে যারা আসতে চান, এসে শেয়ার করতে চান, আমাদের এই প্রোগ্রামে যারা আসতে চান, শেয়ার করতে চান ভালোবাসার গল্প, তাদের জন্য বলছি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা, আপনার ফোন নাম্বারটি লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আর বন্ধু দেরি করতে চাচ্ছি না এবং দেরি করাতেও চাচ্ছি না, আবার চলে যাচ্ছি গুরু হিতেশ্রামের কাছে।
আমরা সময় না নিয়ে আমরাও চলে যাচ্ছি লিখনের কাছে। লিখনের জীবনের গল্প শুনছিলাম, শুনছিলাম দারুণ কিছু কিছু অনুভূতির কথা। লিখনের কথাগুলো যখন আমাদের সামনে উপস্থাপিত হচ্ছিল, সেই উপস্থাপন ধরেই লিখনের কাছে আমি চলে যাচ্ছি। লিখন বলছিলে, বলছিলেন আপনার মায়ের কথা, সেই মায়ের কথাতে আমি ফিরে যাই, তারপর বাকি কথাগুলো শুনবো আপনার কাছ থেকে।
আচ্ছা, আমার মায়ের কথা বলতে গেলে মানে এত অল্প সময় বলা হবে না, অনেক সময় লাগবে, লং টাইম। খুব সাধারণ একটা মানুষ ছিলেন, খুবই সাধারণ। আমি এত বড় হয়েছি, এখন পর্যন্ত এই ধরনের কোনো মানুষ আমি চোখে পড়েনি। মানে শুধু আমার মা, এই জন্য আমি বলছি না, যারা ওনাকে দেখেছে যে মানুষগুলা অনেক মানুষ চিনে, প্রত্যেকটা মানুষই বলতে হয়েছে যে অসাধারণ একটা মানুষ, কোনো অহংকার ছিল না, বিন্দু পরিমাণ অহংকারও ছিল না। খুব জীবনটা আমার মায়ের এত কষ্টের জীবনটা পার হয়েছে। আমার ছোটবেলা থেকে নানা বাড়িতে বড় হই, নানা বলে যে তোমার একটা ছেলে আছে বড় হবে, ওই তোমার সম্পদ। জীবনে কিছু কখনো করতে পারিনি, কোরিয়াতে যখন হয়েছিলাম ভেবেছিলাম যে এইবার মায়ের স্বপ্ন গুলো পূরণ করবো, বাট এত দেরি করে ভিসা চলে আসলো, তখন আমার মা আর ছিল কেন করবো এগুলা, কি দরকার আমার, কার জন্য করবো, মানে সমস্ত স্বপ্নই ছিল মাকে ঘিরে। মাঝে মধ্যে বলতাম সেরকম, যার পরে তোমাকে একটা বাড়ি করে দিব, একটা গাড়ি কিনে দিব, বাট ভিসাটা এত দেরি করে আসছে, আড়াই বছর পরে। একটা কথা বলতে চাই সবাইকে, মানে এখন বুঝি যে আমরা সবাই বুঝি বা সবাই বুঝতেও চাই, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যে মানুষটা সাথে খারাপ ব্যবহার করলে বা খারাপ আচরণ করলে কেউ কিছু বলবে না বা মাইন্ড করবে না, কষ্ট পাবে না বা আবার মাফ করে দিবে, আমরা ঠিক কাছের মানুষদের সাথেই সব থেকে বেশি কষ্ট দিয়ে থাকি। যে মানুষ আমাকে ক্ষমা করে দিবে, অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষকে বলতেছি যাদের বাবা মা আছে, অ্যাটলিস্ট যেহেতু আপনি আমি বড় হয়ে গেছি, রেডিও যেহেতু শুনতেছি, তার মানে মায়ের বয়স অনেক বেশি, কখন আল্লাহ নিয়ে যায় মানুষ তো আমি আপনিও চলে যেতে পারি, মায়ের আগেও সন্তান যায়, বাট স্বাভাবিক ভাবে কিন্তু বয়স হওয়ার পরে কিন্তু যেতে হবেই, বয়সের যে এখন থেকে আমরা আজকে থেকে অ্যাটলিস্ট কখনো মানে সবাইকে কষ্ট দিল, মাকে জন্য কষ্ট আর না দিই, আর কি বলবো। আমার মায়ের মতন ঝুঁকি মানুষ পৃথিবীতে খুব কম ছিলেন, সাদাসিধে মানুষদের সাথেই না মানুষ শুধু খারাপ ব্যবহার করে না, কষ্ট দেয়, যারা যারা ক্রিটিক্যাল, যারা সাদা ছিলে না, তাদেরকে তাদের কিন্তু কষ্ট দুনিয়াতে ভাড়া। আমি সবাইকে বলতে চাই যে সাদা মনে মানুষ যারা আছেন তাদের সাথে খারাপভাবে খারাপ ব্যবহার না করাই ভালো। আমার দেশের কথা বলি একটু, এর মধ্যে আমরা লাখ লাখ কোটি কোটি ইয়াং ছেলেগুলো যারা হচ্ছে জিন্স প্যান্ট শার্ট প্যান্ট পরে প্রতিদিন বেরোচ্ছি, দুই তিনটা শ্রেণীর মানুষদের সাথে হচ্ছে প্রতিদিনও তো খারাপ ব্যবহার করতেছি। তারা হচ্ছে যারা রিক্সা চালাচ্ছে, টেম্পুর ড্রাইভার বা লেগুনার হেল্পার ড্রাইভার, বাসের ড্রাইভার হেল্পার, যত নিচু ক্লাসের শ্রেণী আছে এই মানুষগুলোর সাথে আমরা প্রতিদিনও তো খারাপ ব্যবহার করছি। সারাদিন ঘুম থেকে উঠা মাত্র শুরু, ওরা ঘুম থেকে কাজে যখন আসে তখন থেকেই তুই তুকারি, মানে দিনের মধ্যে যে কতবার মার খাইতে যায় পায়ের। এই গরমের মধ্যে আজকে আমি দেখেছি, আজকে আমি একটা রিক্সায় করে যাচ্ছিলাম একটু একটা জায়গাতে, বেশি দূর না মাত্র 20 মিনিটের জায়গা, সেখানে যে আমার এত খারাপ লাগছিল এত গরম, আরে বাবা রিক্সা লাগে অনেকবার বলছি যে ভাই আমি আপনার রিক্সা থেকে নেমে ধাক্কা দিই, বলছে না না লাগবে না। এই মানুষটার সাথে আমরা সারাদিন খারাপ ব্যবহার করি, সারাটা দিন কি পায়রা, সারাটা দিন কাজ করে হয়তো বা বাসায় মশারি দাও নাই। একটা লোক বলতেছিলেন যে আমি মশারিতে ঘুমাই না, কারণ এই জীবনে কষ্ট যেহেতু কষ্ট হতে থাক অনেক মশা কামড়ায়। তা আমরা একদিন ভাই মানে যাদের সাথে খারাপ ব্যবহার করবো একদিন আমাদের মতন লোকজনের সাথে খারাপ ব্যবহার করেন। যদি আপনার মনে হয় যে খারাপ ব্যবহার করতে ইচ্ছা করে যারা হচ্ছে পাটের ছেলেগুলো তাদের সাথে করেন, বাট গরিব দরিদ্র যারা আছে দেশের নিচু ক্লাসের এদের সাথে অ্যাটলিস্ট ধমকাধমকি গালাগালি হ্যাঁ মারতে এদের সাথে যেন না। আমাদের মতন ছেলেগুলোর সাথে যদি সাহস থাকে বা ইচ্ছা করে আসবেন, আমরাও দেখব। এই শ্রেণী মানুষদেরকে এত পরিমাণ খারাপ বিহেভ করে চিন্তা করা যায় না। কি পায় সারাদিন কাজ করে লাস্টে যে ঘুমায় ভোর 6টা বাজে কাজ করতে আসে, সারা দিন হয় বাসের মধ্যে ঝুলে আসে বা লেগুনার পিছনে ঝুলে আসে এই গরম রোদের মধ্যে সারাক্ষণ মানুষ বলতেছে ছাড় 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 আরামজাদা ছাড় এরকম করে কথা বলে। একটা রিক্সাওয়ালা যদি 5 টাকা বেশি বাড়াতে, সেদিন ধানমন্ডি সাথে আমার ভ্যান ছিল দাঁড়ায় আসি, অনেক লোকই দেখছে ওখানে ওই দিনটা অনেক ভিড় ছিল, এক লোক বলতেছে যে আমি তোকে জুতা দিয়ে পিটাবো তুই কেন 5 টাকা বেশি চাইলি। আমার এখানে শুধু আমার ভ্যান ছিল মিলা আমি কিছু বলি নাই, আমি যদি নর্মালি যেতাম অনেক ঝামেলা হয়ে যেত। যাক ভাই আমাদের প্রত্যেকটা মানুষই কিন্তু মানুষ, যারা সাদা বলের মানুষ যারা কিছু বলবে না তাদের সাথে অ্যাটলিস্ট আমাদের উচিত আর খারাপ ব্যবহার না করা, একটু ভালো ব্যবহার করে কিন্তু অনেক কাজ করানো যায়। যদি বলা যায় যে ভাই একটু ছেড়ে দাও না খুব গরম ভাল লাগতেছে না, এভাবে বলে দেখি না আমরা একটু বলতে বলতে চেঞ্জ হবে। আজকে দুপুরবেলা আমি যে রিক্সা থেকে নেমে পরে লেগুনাতে উঠছি, পরে দেখি যে ওই আমি সুন্দরভাবে কথা বলছি পাশের একটা লোক তখন খুব মানে যে মেজাজে ছিল তার আগে কিন্তু খারাপ ব্যবহার করছে, আমি যখন সুন্দরভাবে বলছি ওই লোকটাও দেখলাম সুন্দরভাবে কথা বলতেছে। এটা হচ্ছে মানুষের একটা নেচার বা একটা স্বভাব, মানে এক্সাম্পলটা এরকম আপনি যখন একটা সুন্দর একটা জিনিস একটা ফেসবুক দিয়ে উদাহরণ দিই একটা ছবি যখন আপনি শেয়ার দিবেন দেখবেন মানে শেয়ার আসতেছেই, আর যখন একটাও দিবেন না দেখবেন এটা তো শেয়ার নেই আর কেউ দিবে না, এটা তোর মানে কোনো পার্ট নেই এটাতে, দিলে কে কি মনে করবে। এরকম আমরা পারি তো, দেশের মানুষ প্রত্যেকটাই কিন্তু মায়ের সন্তান, সে যেখানে আসছে সেরকম না কিন্তু যে মানে আকাশ থেকে একটা মানুষ এমনি আসছে, যারা বাসের ড্রাইভার লেগুনার ড্রাইভার এমনি আসছে, প্রত্যেকটাই মানুষ। এই মানুষগুলোর সাথে আর খারাপ ব্যবহার না করি। তাহলে হয়তো জীবনে এটাই পাপ। আল্লাহ কিন্তু মাফ করবে না, যে কোনো ভাবে আমার মনে হয় না যে ওইটাতে পার্ট, যে বেটা হারাম যাওয়া যা যা যা, এটাতে কোনো পার্ট নেই, পার্ট ওইটাতেই যখন সুন্দর করে বলে যখন সে আমার কথা শুনবে যে ভাই চলো না যাই, তখন কিন্তু সে যাবে আদর করে যে ভাই চলো না যাই খুব গরম লাগতেছে, তখন কিন্তু ছাড়বে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেন আর বাংলাদেশের কোনো মানুষ যেন আর কারোর সাথে খারাপ ব্যবহার না করি। আর এর মধ্যে আর একটা কথা বলতে চাই, চল আমি কিছুক্ষণ পরে কথা বলি আবার।
মানে এই ধরনের কথোপকথন বা এইভাবে নিজেকে উপস্থাপনের পর যে কোনো মানুষেরই হয়তো কথা বলা বন্ধ হয়ে যাইতেই পারে বা বন্ধ হবে, এটাই স্বাভাবিক। দেখুন আমি খুব কম এরকম পরিস্থিতি হয়তো ফেস করেছি, কারণ গত 7-8 বছর এই এই ধরনের প্রোগ্রামের সাথে জড়িত আছি বিভিন্ন চ্যানেল, বাট এই ধরনের পরিস্থিতি খুব কম এসেছে আমার মধ্যে। আমি বলবো না আপনার উপস্থাপনা, আপনার বাচনভঙ্গি বা অন্য কিছু, বাট আপনার ভেতরে যে অসম্ভব সরল একটা মন আছে, মানুষের মধ্যে পাগল করা ভালোবাসা মনের মধ্যে এত বেশি পরিমাণে ঠাসা আছে, সেই মানুষের ভালোবাসা, এত ভালোবাসা কিভাবে তৈরি করেছেন মনের মধ্যে, সেগুলো সত্যি আমাকে সহ আমাদের পুরো লিসনার্স কমিউনিটিকে ছুঁয়ে গেছে। এবং আমি আপনার সাথে মানে আজকে আমি চাইবো যে আপনি শুধু কথা বলেন, আপনি মানুষের জন্য যা ধারণ করেন মনের ভিতরে যতটুকু ভালোবাসা মানুষের জন্য আছে সবকিছু আপনি আজকে উপস্থাপন করেন বিভিন্ন টক শোতে, আমরা ইলেকট্রনিক বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে এখন কথা বললেই শুনতে পাই যে মানুষের মধ্যে ভালোবাসার ওই জায়গাগুলো নাকি মরে গেছে, নষ্ট হয়ে গেছে, মানুষ নাকি অনেক বেশি অস্থির, অনেক বেশি নাকি এখন আত্মকেন্দ্রিক, নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা এর বাইরে নাকি মানুষ কিছু ভাবতে পারে না। কিন্তু লিখন কথা বলতে বলতে যদি আমরা খেয়ে হারিয়ে অন্য একটি প্রসঙ্গে চলে এসেছিলাম, কথা হচ্ছিল লিখনের দক্ষিণ কোরিয়ায় থাকা সেই সময়গুলো নিয়ে, কথা হচ্ছিল তখনকার জীবনটা কত বেশি কষ্টের ছিল তার জন্য, 4 বছর 10 মাসের যে ভিসা নিয়ে সে গেছিল, সব সময়ের জন্য অপেক্ষায় ছিল যে কখন ফিরে আসব, কখন দেশে ফিরে আসব। দেশ বলতে তো কোনো কোনো স্ট্রাকচার না, দেশ তো কোনো আসলে নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝায় না, দেশ হচ্ছে অনেকগুলো অনুভূতির যোগফল, যে অনুভূতির একমাত্র সূতিকাগার হচ্ছে লিখনের মা, যে মায়ের কথা সে বলতে গিয়ে আসলে তখন থেকে লিখনের কথার একেবারেই পুরোদস্তুর খেয়ে হারিয়ে যায়, ভালোবাসার এক গহীন সমুদ্রে সে ডুব দেয়। এবং সেই মায়ের ভালো লাগা ভালোবাসাকেই আজ হয়তো দেশ দেশমাতৃকা দেশের মানুষের প্রতি ভালোবাসায় রূপ নেয়, যে প্রসঙ্গগুলো তার মাতৃ উঠে আসছিল। এবং এখন আমরা বুঝতে পারছি লিখন যে আসলে যদি এরকম বন্ধুত্ব প্রবণ ভালোবাসা মন থাকে, এরকম পাগল প্রায় মানুষের জন্য দেশের মানুষের জন্য ভালোবাসার মন থাকে, মায়ের ভালোবাসায় পাগল হয়ে যাওয়ার মতো এরকম সন্তানের মন থাকে, সে মন অবশ্যই দক্ষিণ কোরিয়ার মতো সুদূর পরবর্তী টিকতে পারে না, তাই হয়তো ছুটে আসে দেশে। এবং দেশে আসার পর এই খেটে খাওয়া মানুষগুলো, আমি যতদূর জানি শুধুমাত্র আমাদের দেশে না সমগ্র বিশ্বে যদি সত্যিকার অর্থে কোনো মানুষ কন্ট্রিবিউট করে থাকে তাহলে হচ্ছে এই খেটে খাওয়া মানুষগুলো, যারা আক্ষরিক অর্থে আমাদের পুরো বিশ্ব অর্থনীতিতে তারা নিরবিচ্ছিন্ন ভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছে, এই মানুষগুলোর জন্য এত বেশি কান্না, এই মানুষগুলোর জন্য এত বেশি ভালোবাসা, এত টান, এত মহব্বত, এইসব বিষয় নিয়ে মূল্যায়ন করার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আমি চাইবো যে বাকি সময়টা শুধুই আপনার কাছ থেকে শুনবো, শুধুই শুনবো। কথা প্রসঙ্গে অলরেডি আপনি বলেছেন যে একটা ভ্যান নিয়ে আমি ছিলাম, সেই কারণে আমি হয়তো তখন সেভাবে কথা বলতে পারিনি, এই ভ্যানের ব্যাপারটা কিভাবে আসলো আপনার জীবনে?
এখানে যারা শুনছে হয়তো বা অনেক মানুষ আছে, অনেক স্মার্ট লোকজন এখানে, বেশিরভাগই স্মার্ট লোক তারা শুনতে পাচ্ছেন, তা আমার মনে হয় না যে এখন থেকে কোনো একটা স্পেসে গেলে এরকম হবে যে আমরা যে কোনো একটা জায়গাতে আমরা লেগুনাতে যাই বা বাসে যাই, একজন দুজন অ্যাটলিস্ট আমাদের থাকবে যারা আজকে শুনতেছে ব্যাপারটা, মানে প্রোটেস্ট করি, ভয়ের কিছু নাই, প্রোটেস্ট করি, এই ভাই একটা ভদ্রলোকের সাথে আমরা খারাপ ব্যবহার করা শুরু করি, ব্যাপার না এটাতে, যদি সে খারাপ হয়, এমনি অকারণে খারাপ ব্যবহার করতে বলতেছি না, একটা যদি সাধারণ মানুষ গরিব মানুষের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে অ্যাটলিস্ট কি করি আমরা, প্রোটেস্ট করি, কি শুরু করছেন এটা, গরিব মানুষের তো শুধু খেয়ে পড়ে বেঁচে থাকে। প্রোটেস্ট করতে করতে আমার মনে হয় যে ওইখানে আরো 50টা 100টা 200টা মানুষ একটা বাসে থাকে, সবাই মানুষ শিখতে পারবে যে আরে এরকম করলে তো ঝামেলায় পড়ে যাব, এরকম করার দরকার নেই। আমি বহু বছর আগে থেকেই না খুব স্টাইল নিয়ে খুব আমি পছন্দ করি, এটা আমার হবি বা কিছু একটা। তো হচ্ছে আমি ঢাকাতে এসে খুব একটা প্রবলেম পড়ে গেছি, একটা মানুষ অকারণে শুধু হর্ন বাজায়, অকারণে মানে যেতে পারবে না, যাবো তো একসাথেই সবাই, হর্ন বাজায় না বিরক্ত করে ফেলতে। আমি গত 3-4 দিন আগে আমি যে আমি একটা ই নিয়েছিলাম, স্টল দিয়েছিলাম আমরা ওই গ্রামীণফোন হেড অফিসে, যাই হোক ওখানে প্যার করলাম, পরবর্তীতে একটা সিএনজি নিয়ে বাসায় ফিরতেছি, অনেক জ্যাম, প্রায় 3 ঘন্টা লাগছে বসুন্ধরা থেকে মোহাম্মদপুর আসতে। তো দেখি যে মানে এক একটা ছেলে, মানে অনেকদিন ধরে আমি সাইকেল চালাই, দেখি যে শুধু হর্ন বাজে। তো সারাদিন বাইরে ছিলাম, যাই হোক খুব বিরক্ত লাগছে। একটা ছেলে, খুব পাড়ের একটা ছেলে, বাইক খুব দামি একটা বাইক, যাই হোক সবকিছু মিলে আসছে, খুব স্টাইলিশ একটা ছেলে। আমি সিএনজি থেকে দেখলাম যে খুব পাড়ের একটা ছেলে, ঠিক আমার
পাড়ের বলতে খুব ফ্যাশনেবল, তাই তো
ফ্যাশনেবল এর কথা বলছি, খুব স্টাইলিশ একটা ছেলে এসে একদম আমার সিএনজি, এমনি গরম লাগতেছে, বেরোতে পারতেছি না, জ্যামে যেতেও পারতেছি না, একদম এসে জাস্ট সামনে এসেই কানের কাছে সে হর্ন দিছে, জাস্ট এত গরম হয়ে গেছে, এত জোরে ধমক দিছি যে হাই বাটা, তো হর্ন দেওয়ার জায়গা দেওয়ার সাথে সাথেই না হেলমেট থেকে আমার দিকে তাকালো। তাকানোর পরে আমার তো অলওয়েজ দাঁড়িয়ে থাকে, বা আমাদের পেস গুলো একটু ডিফারেন্ট টাইপের পেস, আমাদের দেখে সে চলে গেল। এখানে যদি অন্য কোনো একটা ছেলে হতো, আমার সাথে আরেকটা ছোট ভাই ছিল, সে বলতেছিল ভাই এখানে অন্য কোনো ছেলে হলে ধরে বসতো যে বেটা আমি আমি কে তুই চিনিস, বাট আমাদের দেখলে আমাদের এরা ভাই, আমরা আমাদের লেভেলের সাথে ঝামেলা করি, আমরা ভালো থাকি তো, আমরা এনজয় করি, আমরা ভালোভাবে ঘুমাই, আসো আমরা আমরা লাগি, কিন্তু গরিব মানুষকে আমরা ছেড়ে দিই যে ভাই তোমাদেরকে ভালোবাসা দিব শুধু, রাস্তা যারা গরিব আছে। আমি দেখেন মানে আমাদের আমরা না শুধু লজ্জা পাই সবসময়, শুধু যে কোনো কাজ হচ্ছে লজ্জা লজ্জা লজ্জা, লজ্জাই ভাবতে পারতেছি না। এই যে মানুষটা আজকে গরিব রিক্সা চালাচ্ছে বা কিছু, কি মানে অটোমেটিক কি জন্ম থেকে কি রিক্সাওয়ালা, তারও একজন মা ছিলেন, সেও একজন কোন একটা মায়ের সন্তান, তাকেও অনেক ভালোবাসতেন তার মা, সে আস্তে আস্তে করে বড় হয়েছে, সেও ছোটবেলায় খেলাধুলা করতেন, হ্যাঁ সেও হাফ প্যান্ট পরতো, যেভাবে আস্তে আস্তে বড় হয়েছে সেও, সেই মানুষগুলাকে আমরা যেভাবে মূল্যায়ন করি, মানে অমূল মূল্যায়ন তো না, যেভাবে অমূল্যায়ন করি হচ্ছে এটা আমাদের মানে চেঞ্জ করে আনা দরকার।
দেখুন ভ্যানের ভাবনাটা কিভাবে আসলো,
আচ্ছা ভ্যানের ভাবনাটার কথা বলি, ভ্যানের ভাবনাটা এই যে এই জায়গা থেকে আসছে যে আমরা যখন
মানে কথা প্রসঙ্গেই বলছিলেন যে যখন লেগুনার মধ্যে এভাবে কাউকে গালিগালাজ করতে দেখলাম যে 5 টাকার জন্য, যখন আপনার সাথে ভ্যান ছিল দেখে আপনি মুভটা করতে পারেন,
লেগুনার ভিতরে না ওটা ছিল হচ্ছে রিকশার,
রিকশায়
আসছে
প্যাসেঞ্জারের সাথে রিকশাওয়ালার যে ঝামেলা হচ্ছিল তখন ওই 5 টাকার জন্য, ভ্যানের প্রসঙ্গটা তো, ভ্যানটা কি কিভাবে ভাবনাটা আসলো আপনার ভিতরে?
আচ্ছা গুরু, এখানে একটা এসএমএস আমি পড়ছি, মানে ফেসবুকে কমেন্ট এসেছে, মশিউর রহমান, সাউথ কোরিয়া থেকে শুনছি ভাই, মনে পড়ে আপনার কথা, অনেক বেশি মিস করি, আপনার গল্প সারা রাত বললেও হয়তো শেষ করতে পারবো না বা পারবেন না।
ওকে
মশিউর রহমান,
মশিউরকে কি চিনতে পাচ্ছেন আপনার মনে হয়?
মশিউর ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম,
উনি শুনছেন সাউথ কোরিয়া থেকে।
জি জি,
ওকে, আমরা মশিউর ভাই আপনি আমাদের সাথে থাকবেন, আমরা অনুষ্ঠানের শেষে কিছু ফোন কল নিব, তখন চাইলেই আপনি ফোন করতে পারেন। আমরা যাচ্ছি সেই ভ্যানের ভাবনাটা কিভাবে আসলো সেটা জানার জন্য।
আমার ভ্যানটা যেহেতু মানে একটা স্পেসিফিক একটা এরিয়াতে থাকে, একটা জায়গাতে থাকে, মানে বিভিন্ন জায়গায় মুভ করি না, হয় কেন মুভ করি না এটা বলি, কারণ একই জায়গায় ঘুরে মানে কয়েকদিন ঘুরে ঘুরে বেড়াইছি, তাহলে অনেক মানুষই বলে যে ভাই আমি তো এটা দেখিনি এখনো, 2.5 মাস হয়ে গেল এটা নিয়ে বেরোচ্ছি, বাট এখনো অনেক মানুষ দেখে না, তাহলে এক জায়গায় রাখলে অ্যাটলিস্ট চোখে পড়বে একবার হলো। একটা জায়গায় যেহেতু আমি রাখি, আমার একটা বিজনেস স্পট ওইটা, ওই জায়গাটা হচ্ছে, এখানে যদি আমি ঝামেলা করি বা আগে আসি তাহলে কিন্তু প্রবলেম।
বুঝতে পারছি কি হয়েছিল, মানে কিভাবে ভাবনাটা, কিভাবে ভ্যানের ভাবনাটা,
ভ্যানের ভাবনাটা কেন
আসছে? আপনি কোরিয়া থেকে আসছেন, কোরিয়াতে আমি জানি মোটামুটি যদি একটু কাজ টাজ করা যায় তাহলে কিছুটা ইনকাম হয়, সেখান থেকে আসলে এবং আপনার পরিবার সম্বন্ধে টুকটাক যতটুকু আমি অফিয়ারে কথা হচ্ছিল, আপনার আত্মীয় স্বজন সবাই মোটামুটি উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত এইরকম, তো সেই জায়গা থেকে আপনি বাংলাদেশে ফিরে এসে আপনি চাইলেই হয়তো ভালো কোনো বিজনেস শুরু করতে পারতেন, তো এইসবের মধ্যে না গিয়ে ভ্যান নিয়ে বেরিয়ে পড়লেন ঢাকা রাজপথে কেন, এই ভাবনাটা কিভাবে আসছে?
ভাই বলছি তাহলে এটা ভাবার এই একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু আমি তো কোরিয়াতে গেছি মাত্র পাঁচ বছর পেলাম, তার আগে থেকে তো জানি যে দেশের কি অবস্থা, আমরা ছোট কাজ করতে পারি না বা কিছু, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত
আমরা বেসিক ভাবনা হচ্ছে যে ছোট কাজ আমরা করতে পারি না, যেটা আমরা প্রতিনিয়ত দেশের বাইরে করতে পারি, দেশে করি না
করবো না আমরা দেশে, এরকম একটা ব্যাপার যে আমরা কেন করবো দেশে, আমরা এই যে বিদেশে থেকে দেশ থেকে আমার মাথা ছিল যে চেঞ্জটা যদি আসে, কারণ একটা মানুষ কত কষ্ট করে যে জিনিস যেটা যে মানে যে যে জিনিসটা কিনেছে তার কিন্তু এটা অনেক পছন্দের একটা জিনিস, ধরেন একটা DSLR একটা ক্যামেরা কিনলো বা একটা সাইকেল কিনলো বা খুব ভালো একটা মোটরসাইকেল কিনলো, এরকম না কিন্তু যে বাপের 100 কোটি টাকা আছে ওইখান থেকে 5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলো, হতে পারে যে তার মানে তার নামে একটা ল্যান্ড ছিল ওটা সেল করেছে বাইকটা কিনছে, এই যে আমরা কিছু মানুষ কাজ করি না, কাজ না করে হচ্ছে কি যে আমাকে তো চলতে হবে, তখন আমরা কি চিন্তাই করি, হ্যাঁ চিন্তাই করি, চুরি করি, ডাকাতি করি বা অনেক মানুষ বিপদে পড়ে যায়, তাহলে ছোট কোনো কাজ দিয়ে যদি স্টার্ট করি তাহলে সবাই কিন্তু কাজ করে খেতে পারবে, তাহলে এই যে সাধারণ মানুষগুলা বিপদে পড়বে না, আর একটা মানুষ চলে গেলে কিন্তু সে হয়তো বেঁচে গেল কিন্তু তার ফ্যামিলি কিভাবে বাঁচবে, হয়তো ছোট দুটা বাচ্চা আছে, তার একটা ওয়াইফ আছে, তাদের কি হবে, মা আছে, হয়তো ফ্যামিলি তার কোনো ছেলে মানুষও নাই, সে দেখা যাচ্ছে যে স্যালারিটা নিয়ে আসতেছে, আসার পথে তাকে কোপ দিয়ে চলে গেল, কিন্তু আমার কাছে যেটা বিদেশে যেটা মনে হচ্ছে আমাদের বাসায় যখন আমরা যখন কাজে চলে যেতাম তখন লেবাররা আসলেও তারাও কিন্তু আমাদের দরজা খোলা থাকতো, DSLR ক্যামেরা এরকম না যে সাথে করে অফিসে নিয়ে যাচ্ছি বা কাজের জায়গায়, আমাদের কম্পিউটার ক্যামেরা সব সামনেই রেখে দিতাম, একদম ওপেন থাকতেছে, জানি যে নিবে না, কেন নিবে না, কারণ অভাব থেকেই হচ্ছে মানুষের স্বভাব নষ্ট হয়, কারণ সে চাইলে এটা মানে প্রতি মাসে একটা DSLR কিনতে পারবে, সে কিন্তু নিবে না, এসে দেখি জায়গাটা জায়গায় আছে যা ছিল মানি ব্যাগ রুমের মধ্যে,
কুরিয়ার কথা বলছি,
জি জি, তা হচ্ছে যখন মানুষের অভাব থাকবে না তখন কিন্তু মানুষ এরকম একটা কাজ করতে হবে যে যে যেরকম যে মানে তার বাইকের দেখে লোভ লাগছে যে আরে বাবা বাইক এটা তো আমি কিনতেই পারবো, হয়তো একটু দেরি হবে, সে কিন্তু কোনো মানুষই কিন্তু আসলে খারাপ না, কোনো মানুষই কিন্তু ভেবে ওঠে না যে আমি মানে খারাপ হব, মানুষ আসলে বাধ্য হয়ে খারাপ হয়, প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো মেন্টালিটি ভালো মানসিকতা, আমার মনে হয় যে চেঞ্জ আসবে যখন সবাই কাজ করবে,
তো আপনি এই সব ভাবনাগুলো আপনার মধ্যে যদি একদম সংক্ষেপ করি কোর ভাবনাটা আপনার মধ্যে এরকম যে দেশের বাইরে অর্জব বলতে যা বুঝায় আমরা, নিচু কাজ না বলি বরং বলি অর্জব বলতে যেটা বুঝায় আমরা দেশের বাইরে অনায়াসে করতে পারি, এবং আমরা সবাই জানি যে অলমোস্ট দেশের বাইরে গিয়ে অর্জব করতেই হয় সবাইকে, কিন্তু সেই মানুষগুলো দেশে কেন করতে পারছি না, এটা একটা বড় প্রতিবন্ধকতা বা বড় সমস্যার জায়গা, যেটা আপনি বলছিলেন যে আমরা মানুষকে শ্রদ্ধা করতে জানি না, যারা অর্জব করে সেই মানুষগুলোকে আপন করে নিতে জানি না, তাদের যে সম্মান প্রাপ্য সম্মান সেটা আমরা দিতেও পারি না, যেটা নিয়ে আপনি বারবার কষ্ট পাচ্ছিলেন এবং আপনার চোখ দিয়ে দেখলাম অবিরতভাবে চোখের পানি গড়িয়ে পড়ছিল এই চিন্তা করে যে এত কষ্ট করে সাধারণ মানুষগুলো এই দেশের মানুষগুলো, বাট এই মানুষগুলোকে অহর্নিশ সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন রকমের ত্যক্ত বিরক্ত কথাবার্তা
শুরু কথাবার্তা,
হ্যাঁ সেটাই, তখন আপনার মনে হলো যে বেসিক জায়গাটাতে কাজ করার আছে, যাতে করে মানুষের মধ্যে যদি অভাবের জায়গাটা কমে আসে, এর একটাই পন্থা সেটি হচ্ছে যে কোনো ভাবে কোন একটি কাজ শুরু করে দেওয়া, সেটি যত ছোটই হোক না কেন, তো এই রিগ্রেট ছোট কাজের জন্য বা এই কষ্ট পাওয়া এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো কারো ছোট কাজ করতে আর কোন রকমের দ্বিধা থাকবে না, এটাই হচ্ছে আপনার বেসিক আপনার ভাবনার জায়গা, রাইট? তারপর আপনি এটার সাথে ভ্যান নিজের ভ্যান নামানো সেটিকে কিভাবে রিলেট করেন, আপনি চাইলে তো অনেক বড় একটা বিজনেস শুরু করতে পারেন,
আমি তো বড় কিছু করব না, আমি তো বড় কিছু কেন মানে আমি যদি বড় কিছু করি, হ্যাঁ এখানে দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে তাহলে কিন্তু এই যে আমার দেশের ভাই যারা আছে যারা,
আচ্ছা আপনি তাহলে নিজের মানে ব্যক্তিগত প্রতিষ্ঠার চাইতে এই ভাবনাটাকে এস্টাবলিশ করাটাই মুখ্য মনে করেছেন, রাইট?
আমাকে তো কিছু না করলেও আমার চলে যাবে,
যেমন আপনার সম্বন্ধে একটু ছোট করে বলেন তো,
আমি একটা মানুষ 5 বছর সাউথ কোরিয়াতে থাকলে মানে কি হতে পারে,
আপনার যেসব ল্যান্ড প্রপার্টি যা আমি যদ্দূর জানি, আমি অফিয়ারে কথা বলেছি তাও আমার শ্রোতাদের অবগতির জন্য জানাচ্ছি আর কি, যা যা আছে স্থাবর অস্থাবর সম্পত্তি সেটা আপনার কয়েক জেনারেশন অনায়াসে পার হয়ে যায়। আমি যদ্দূর যদ্দূর জানি বিনয়ের সাথেই বলছি আর কি। তারপরে ভাবনাটা এটা নিয়ে আসার কারণ যে নিজে ওই জায়গাতে নিয়ে যাওয়া।
জি আমি
ওকে। তো আপনার ভ্যানে কি কি আছে?
ভ্যানে অনেক কিছু থাকবে, আমাদের নিজেদের প্রোডাক্ট রাখবো।
আপাতত আপাতত কি নিয়ে?
আমরা হচ্ছে ভ্যানে টি শার্ট রাখি, ক্যাপ রাখি, তারপর হচ্ছে যে ওই ওয়ালেট থাকবে। মানে এখন আসলে অনেক সাজানো হয়নি, মানে আমি একা মানুষ পারতেছি না যে আমি শপিং করতে যাব নাকি আর জিনিসটা রেডি করব বা ভ্যান নিয়ে বেরোবো, মানে কোন সবগুলো একসাথে চাপতো আমি কোনোটাই করতে।
ভ্যান নিয়ে যখন বাড়ান চারিদিকে যখন মুভ করতেছেন, কেনা বেচা করতেছেন, মানুষের রেসপন্স কেমন, কিভাবে রিয়্যাক্ট করে
পিপল? বাবা মানে এই এই দেশের মানুষের মেন্টালিটি যে এত ভালো, মানে আমি আনবিলিভেবল, মানে আমি বিশ্বাসই করতে পারিনি।
আপনি একটু একটু খুলে অন্তত আপনার এই ফ্রেন্ডস গুলো আমাদের সাথে শেয়ার করেন
যে কি বলবো। আমি আজকে থেকে আড়াই মাস যাবত কাজ করতেছি, আড়াই মাসের মধ্যে একদিন মাত্র একটা ছেলে এসে আমাকে বলতেছে যে ভাই এটা দাও তো, এটা দাও তো, তুমি তুমি করে বলতেছে আড়াই মাসের মধ্যে একজন। আমি কিন্তু খুব ফ্রেন্ডলি, আমার যারা কাস্টমার আছে তারাও জানে। হ্যাঁ এরকম হয় যে ইউআই ইউনিভার্সিটিতে ক্লাস আছে আর 20 মিনিট পরে বা 40 মিনিট পরে, তার কিন্তু যেহেতু সেই ওই ইউনিভার্সিটিতে পড়ে অনেক ফ্রেন্ডাল আছে, কিন্তু ওইখান থেকে কিন্তু যে পলিন ভাই, আসিফ ভাই, অনেক মানুষ আছে যারা হচ্ছে এই এক কাপ চা খাওয়ার জন্য যে আমি লিখন ভাইয়ের সাথে যে এক চা খাবো। ভার্সিটিতে যেহেতু পড়ে, ওনাদের ভার্সিটির গলিতে অনেকগুলো চায়ের দোকান, কিন্তু ওইখান থেকে এখানে চলে আসে। বা আমি আরো নাম বল, মানে সবার আপনারা কিন্তু কেউ কষ্ট হবে না যে আমার নাম কেন বললো না। হ্যাঁ জাস্ট হচ্ছে এরকম যে এক কাপ চা খাওয়ার জন্য প্রতিনিয়ত ছুটে আসতেছে যে আমার সাথে চা খাবে, এক কাপ গল্প করবে। হ্যাঁ যাক, আমি যেটা বলতে চাচ্ছি যে ওই একটা ছেলে আড়াই মাসের মধ্যে মানে হাজার হাজার 10-20 হাজার মানুষের সাথে কথা বলছি, একটা ছেলে আমাকে বলতেছিল যে ভাই ভাই এটা দেখাও তো, এটা দেখাও তো, এটা দাও তো, সেটা দাও তো। তা আমি তাকে না মানে যেহেতু পুরা এরিয়াটা আমাকে চিনে বা আমার পুরা এরিয়াটা, বা আমি আগেও তো আমি ঢাকাতেই ছিলাম ধানমন্ডিতে, আমাদের তো অন্যরকম একটা মানে ঢাকাতে আমার অনেক ফ্রেন্ডস আছে বা কিছু একটা, আমি তোকে ধরে ফেলতে পারি, কিন্তু কেন ধরবো? আমি জাস্ট নর্মালি তাকে বললাম যে ভাই আপনি আমাকে তুমি তুমি করে কেন বলছেন, আমি আপনার ছোট। বলে ভাই সরি ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি আপনি কি আমাকে মাফ করছেন বা কিছু। আমি তাকে সুন্দর করেই বলছি, সে তারপরে না আপনি আপনি করে বলছে বা অনেক কিছু। আমি তাকে ধমকও দিইনি, আমি তো তাকে ধরে রেখেই দিতে পারি, এই ভাড়া তোকে আজকে পাইছি দেওয়া দাঁড়া ধরে দিয়ে আসতে পারি। বাট আমি সুন্দরভাবে বলছি, সে সাথে সাথেই বুঝতে পারছে যে আরে বাবা সে আমার থেকে জুনিয়র ছিল। তাই একটা মানুষ জাস্ট এক্সাম্পল। আর প্রত্যেকটা মানুষই তো মানে কি বলবো যে ফার্স্টে এসে যেটা যেহেতু ভ্যান গাড়ি এসে ভাবে যাও ভ্যানের প্রোডাক্ট দেখতেছে ওইদিকে তাকে আসবে, দেখে দেখে বলছে এই ভাই লোক কই, ভাই ভ্যান আল্লাহ, ভাই মামা কই, তোমরা কই। আমি যখন সাউন্ড দিই যে হ্যালো ভাইয়া এটা আমার শপ, হ্যাঁ হাই আপু এটা আমার, সরি 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 বলার কিন্তু কিছু হয় নাই, বাট সাউন্ড শুনে যে এই ছেলেটা কিন্তু মনে হচ্ছে যে এই সাউন্ডটা তো ভ্যান থেকে আসার কথা না। সবাই বলছে ও গুড ইনিশিয়েটিভ এটা সেটা। হ্যাঁ মানে খুবই মজা যে প্রত্যেকটা মানুষ যে পছন্দ করতেছে, দেখতেছে, আসতেছে, মানে মজা পাচ্ছে। হ্যাঁ বুঝছে আমি এরকম একটা কিছু করবো বা কিছু, সবকিছু মিলে আমার খুব ভালো লাগতেছে যে না আসলেই বাঙালিরা যে এত স্ট্যান্ডার্ড জাতি, স্মার্ট জাতি। প্রায় আমি 20,000-30,000 মানুষের সাথে পরিচয় হয়েছি 2 মাসের মধ্যে, আমাকে এখন সবাই চিনে, মানে যে মানে ভ্যান থেকেই ওই মানে এত মানুষ কাস্টমার আসে ভ্যানে। হ্যাঁ আসতেই না কেন জানি গল্প করে বা আমিও গল্প করতে পছন্দ করি, আর ভাই এটা কিভাবে আইডিয়া আসলো বা কিছু, আপনার ভ্যানটা খুব ইউনিক, হ্যাঁ খুব সুন্দর দেখতে, বা মাঝে মধ্যে দেখছি এটা সেটা, অনেক কথা বলে, অনেক আড্ডা মারি, চা খাই, আড্ডা মারি, খুব ভালো লাগে আর খুব সুন্দর সময় যায়।
এখন এটার 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 আলটিমেটলি এটা কোন দিকে যাবে? শুধুই তো ভ্যানে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা এটা তো রূপক অর্থে, উদ্দেশ্য তো অনেক মহৎ, উদ্দেশ্য তো অনেক বড়। সত্যই যদি যে ছোট অর্জব যারা করে তাদেরকে যদি শ্রদ্ধা আমরা ওই জায়গাটা দিতে পারি, সত্যি যদি এই যে ক্লাসিফিকেশন যেটা দিনকে দিন বেড়েই চলেছে, উচ্চবিত্ত আর উচ্চবিত্ত হচ্ছে, নিম্নবিত্ত একদম মাটির সাথে মিশে যাচ্ছে, এই যে দুই বিত্তের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা সত্যি যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে তো আমাদের মতো মানে ব্লেসিং নেশন বা ব্লেসিং জাতি আর হতেই পারে না।
না এখানে আপনাকে মানে আমাদের মতন মানুষদেরকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ মানে বা আমাকে আজকে যারা শুনছেন, এরকম না যে এটা আমি একাই করব, তাহলে তো হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। যে যেই মানুষটা, হ্যাঁ যেই মানুষটা আপনাকে এত দূর থেকে কষ্ট করে টেনে নিয়ে আসলো, একটা রিক্সাওয়ালার কথাই বলি, সেই রিক্সাওয়ালাটা যদি আসার পরে আপনি যদি বলেন যে ভাই আসেন এক কাপ চা খাই, আসেন এক কাপ চা খাই, তাহলে অনেক মানুষ দেখলো না যে এটা। আমি আর একটা কথা খুব জরুরি বলতে হবে, যখন আমি সাউথ কোরিয়াতে যাইনি তখন কিন্তু আমার লুকস অত ভালো ছিল না, হ্যাঁ মানে টেনশনে ছিলাম বা কিছু একটা, ভালো ড্রেস পরতে পারিনি, হ্যাঁ সবকিছু মিলে ভালো লাগতো না। তা তখন হয়েছে যেটা যে দেখা যাচ্ছে আমি প্রাইমারি স্কুলে পড়ছি, ওইখানের অনেক ছেলেপেলে হয়তো বা পড়ালেখা বাদ দিয়ে দিছে প্রাইমারি থেকেই, কোনো একটা ওয়ার্কশপে কাজ করে বা কিছু একটা, ওরা লুঙ্গি পরে কাজ করে বা কেউ রিক্সাও চালাচ্ছে, তখন না আমি ওদের সাথে একটু ডিস্টেন্স রাখতাম যে আমাকে যদি, কারণ আমার নিজেকে দেখতে ভালো লাগে না, আরে বাবা ও তো রিক্সাওয়ালা ফ্রেন্ড। হ্যাঁ তো যখন আমি কোরিয়া থেকে আসছি 3 বছর পরে, মানে তিন বছর থেকে যখন দেশে আসছি, যেই মানে যে ছেলেটা বাইক নিয়ে আসছে আর যে ছেলেটা রিক্সা চালাচ্ছে, আমি কিন্তু চিনি, কারণ আমি কিন্তু ওকে দেখে আগে সরে গেছি, সরে যেতাম আগে কোরিয়াতে যাওয়ার আগে সরে যেতাম, যে আমাকে যেতে না দেখে বা উল্টা দিকে ঘুরে যেতাম। যখন দুইটা ফ্রেন্ডই আসছে, একটা গাড়ি নিয়ে আসছে বা একটা বাইক নিয়ে আসছে, আর একটা ছেলে হচ্ছে রিক্সা চালাচ্ছে, ও বলছে বন্ধু আয় এদিকে আয় চা খাবো, হ্যাঁ মানে ওর কোনো কথার উত্তরই দেয়নি। আমি না ওইখানে যে হ্যাঁ মানে সে রিক্সার উপরই বসা, আমি যে না যে বুকে জড়াতে সারে দোস্ত, তার মানে আমি দেখছি যে আসলে মানে মানুষ তো মানুষই, কাজ কি কাজ তো কোনো প্যাকটা। তখন সে এত খুশি হয়েছে যে আমার মনে হয়েছে যে ওই দিনটাতে আমার সব থেকে আনন্দের দিন ছিল, যে আরে বাবা মানে সে আবার কিছুক্ষণ ধর বলছে যে বন্ধু তোকে কিন্তু তুই করে বলবো, আমি আরে তুই করেই তো বলবো, আমার তো বন্ধু দোস্ত, হ্যাঁ চল চা খাই। কিন্তু ওই ছেলেটা কিন্তু ওয়েট করতে পারো কিছু, হ্যাঁ পরবর্তীতে এরকম মানে যে
এই ধরনের প্রিপারেশন কি কোরিয়াতে থাকাকালীন চলতো, যে দেশে কি এই ধরনের কাজ করবে এর জন্য আমার এই ধরনের প্রিপারেশন?
হ্যাঁ এটাই তো আমার মূল থিম ছিল, আমি যে 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত কাজ করে বেরোতাম, আমার এই জাতিকে স্মার্টলি সামনের দিকে নিয়ে যেতে হবে। এই জাতিকে কখনো যদি আমি বলি যে ভাই চলেন আমরা যে লুঙ্গি পরে কাজ শুরু করি, ধ্যান চালাই, জীবনও যাবে না, জীবনও যাবে না, চুরি করবে বাট যাবে না। তো হচ্ছে আমি প্রত্যেক দিন আমি কাজ অল্প কাজ করে আমি বাইরে বেরোতাম স্মার্টলি, দেখা যাচ্ছে যে প্রতিদিন আমি কফি শপে যেতাম, আর হিউজ মানে আমি যে এরিয়াতে থাকতাম মানে আমি এরকম একটা পার্ক নিয়ে বেরোতাম, আমাকে দেখলে মানে এত স্টাইল করে বেরোতাম, পার্ক না এত স্টাইল করে বেরোতাম, মানে আমাকে দেখলে প্রশ্ন করতো যে আচ্ছা কি ব্যাপার, যে মানে তুমি কি টুরিস্ট? আমি বলছি যে না আমি টুরিস্ট না, রিয়েলি রিয়েলি মানে সিনচা সিনচা, মানে কোরিয়াতে সিনচা বলে, একবার না 7-8 বার মানে চিনচা চিনচা চিনচা। আমি বলি যে চিনচা আমি এখানে কাজ করি, তো বলে কি তোমাকে দেখে তো টু মানে ই মডেল মনে হয়, তোমাকে দেখে তো টুরিস্ট মনে হয়, তুমি কি বলো এটা? আমি এই জন্য নিজেকে চেঞ্জ করছি, আমি জানি যে দেশে আসলে অনেক রকম প্রবলেমে পড়তে পারি বা হচ্ছে হ্যাঁ অনেক রকম, কারণ একটা ভ্যান গাড়ি চালাচ্ছি, এখানে স্মার্ট না হই আমি তো আগে থেকেই জানি যে আমি কোনো একটা ছোট কাজ করবো, হয় বাদাম বিক্রি করবো বা কিছু, ইয়াং জেনারেশনকে টান দিয়ে নিয়ে আসবো এই জায়গাটাতে। আমি যদি নিজে স্মার্ট না হই তাহলে বলবে কি মানে স্বাভাবিক যে আমি এখন একটা
রিক্সাওয়ালা রিক্সা চালাবো, এটি তো স্বাভাবিক, এর মধ্যে আলাদা কিছু না।
আমার সাথে
ভ্যান চালক ভ্যান চালাবো এটি স্বাভাবিক,
আমিও যদি ওরকম স্বাভাবিক থাকি আমাকে ওদেরকে যদি বুঝতে না পারে তো তা আমাকেও মারধর দিবে, যে বেটা এই এখানে দাঁড়াচ্ছিস কেন, বা আমাকে বলবে আমি ভ্যান নিয়ে দাঁড়ালাম বললো এই তাই মামা যাও তো চা নিয়ে আসো তো এখান থেকে, তা আমাকে তো এখন আর এটা সাহস পায় না, আমাকে নিজেকে দীর্ঘদিন ধরে এরকম প্র্যাকটিস করে সামনের দিকে আসতে হয়েছে। একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান যে এত স্মার্টলি থাকতে হবে, আমি নর্মাল দিনে অনেক নর্মাল সফটলি বেরোই, বাট ভ্যান নিয়ে যেদিন বেরোই মানে বেস্ট লুকস, মানে একটা পুলিশ অফিসার এসে বলতেছে যে কতদিনও বলতেছিলাম যাই হোক, যে বলতেছে যে ভ্যানটা কার, আমি বলতেছি এটা আমার, তো যেহেতু ভ্যানটা আমার হ্যাঁ তার মানে আমি একজন ভ্যান ড্রাইভার বা কিছু একটা, আর পুলিশ দেখছে আগেই দেখছে আমি চালাই আসতেছি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, তাহলে কিন্তু কেন উনি আমাকে বললো যে স্যার এখানে রাখা যাবে না, উনিও কনফিউজ।
দিস দা ফার্স্ট টাইম রাইট লয়েন্স প্রেসিডেন্সি কেউ একজন ভ্যান চালকে স্যার বলে সম্বোধন করছে,
আর আমাকে সবাই চিনে, মানে মানে প্রত্যেকটা পুলিশ অফিসার আমাকে চিনে এখন পর্যন্ত, যেটা আমি বেরোতে গেলে মানে যখন আমি স্টার্ট করতে যাচ্ছি আমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবাই বলতেছে যে আচ্ছা তুমি এটা করতে যাচ্ছ তোমাকে কিন্তু চাঁদা নিতে হবে, চাঁদা ছাড়া কিন্তু তুমি কাজ করতে পারবে না। আমি তো থেমে যাই না, আমি বলছি যে আচ্ছা দেখা যাক, তা মানে এইটা মানে চিলে কান নিয়ে গেছে এই জন্য আমি চিলে পিছিয়ে দৌড়াবো, আপনারা থামেন আমি দেখি কি হয়। তাই এখন পর্যন্ত আমাকে কোনো পুলিশকে হ্যাঁ একটা চা খাওয়াতে হয়নি, আমাকে প্রতিদিনই কোনো না কোনো পুলিশ এসে আমাকে চা খাওয়ায় তারপর চায়, এখন পর্যন্ত 3 মাসে কাউকে আমার এক কাপ চা খাওয়াতে হয়নি, সবাই আমাকে চিনে। খুব মজার এটা।
ভেরি গুড। আমাদের লিখনের সাথে কথা বলতে থাকবো, লিখনের সাথে কথা বলবার আগে, পরিচয় দেওয়ার আগে আমরা বলবার চেষ্টা করছিলাম বন্ধুরা, আমাদের লিসনার্স কমিটির কাছে একটি তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম যে আমরা সেই যে বলছিলাম যে সন্তান হওয়ার পর থেকে কেমন যেন একটা প্রতিযোগিতায় নামি আমরা, যে কে কত ভালো সন্তান হিসেবে আবির্ভূত হতে পারি, ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার নাকি অন্য কোনো কিছু। কিন্তু এই ফেরিওয়ালা লিখন সে যে পথের কথা বলছে, সেই যে জীবনের দর্শন নিয়ে আমাদের দেশে এই দর্শনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, যে কোনোভাবে কোনো অর্জব কোনো কাজকে ছোট করে যদি আমরা না দেখি তাহলে এই যে ইয়াং লার্জ ভলিউমের যে পটেনশিয়াল গ্রুপ, সেই সেই ইয়াংস্টারদেরকে নিয়ে আমরা কিন্তু সত্যিকার অর্থে দারুণ কিছু করতে পারি। কারণ বাংলাদেশে এত সম্ভাবনাময় এই তরুণ প্রজন্ম, তাদের মধ্য থেকে সত্যিই যদি আমাদের এই কাজের প্রতি ছোট বড় হিসেব করার মানসিকতাটা উঠিয়ে দেওয়া যায়, সত্যি যদি আমরা সমস্ত কাজকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করি, তাহলে কিন্তু অভাবটা এই সমাজের মধ্যে দেশের মধ্যে থাকবার কথা না। অভাব যদি না থাকে অবশ্যই দেশের মধ্যে বিভিন্ন রকমের এই যে রাহাজানি, একে অন্যকে বিভিন্নভাবে অপদস্থ করার যে মানসিকতা, চুরি ছিনতাই সবকিছুই কিন্তু দারুণভাবে কমে আসবে এবং সত্যি সোনার বাংলা সোনার বাংলাই হয়ে উঠবে। সো ছোট্ট একটা দর্শন, একেবারে ছোট্ট একটা ফিলোসফি, কিন্তু এই ফিলোসফিটা যদি ফাইনালি সাকসেসফুল হয় তাহলে কিন্তু অবশ্যই দারুণ একটা কামব্যাক পুরো দেশের জন্য, পুরো জাতির জন্য। তো লিখন এগুলো নিয়ে আমরা কথা বলবো, আরো অনেক কথা বলবার আছে, আমরা কিছু টেক্সট এই ফাঁকে নিয়ে নিই।
এক্স্যাক্টলি, অনেক বন্ধু আছেন, টেক্সট করছেন, করেই যাচ্ছেন, যেমন আছেন এই মুহূর্তে আমার সাথে, আমাদের সাথে। ওকে, জাহিদ নাখালপাড়া থেকে আছেন, ওকে, অ্যান্ড আছেন শবনম, উনি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। আবারও জাহিদ আছেন, উনি কেশবপুর থেকে। ওকে, রবিউল ইসলাম আছেন আমাদের সাথে রূপসা খুলনা থেকে, এবং আছেন নতুন বন্ধু, ওকে, পলি। রফিক আছেন আমাদের সাথে বগুড়া থেকে, এবং আছেন আরো অনেক বন্ধু। ফেসবুকে দেখিনি কারা কারা কমেন্ট করেছেন এই মুহূর্তে। আছেন আমাদের সাথে আল আমিন, স্থানীয় যুক্ত হয়েছেন। ওমর ফারুক আছেন, লিখেছেন যে ভাইয়া আপনার এই দোকানটা কোথায় বসে, এটা জানতে চেয়েছেন। অ্যান্ড আছেন আমাদের সাথে আলাউদ্দিন আলো, লিখেছেন, ওকে, উনি লিখেছেন যে রাজধানীর ধানমন্ডি সাতের এর একটি গলিতে ড্রিম ভ্যানে করে বিভিন্ন রকম লেডিস ও জেন্টস পণ্য ফেরি করে বিক্রি করছেন এক যুবক, দেখতে বেশ হ্যান্ডসাম। আচ্ছা, উনি ওনার একটা আর্টিকেল বেরিয়েছিল, সেই আর্টিকেলটা এখানে কপি পেস্ট করে দিয়েছেন। ওকে, অ্যান্ড নিঝুম খান আছেন আমাদের সাথে, এবং যুক্ত হয়েছেন রায়ানুল ইসলাম, উনি আছেন আমাদের সাথে। তমাল ঘোষ আছেন, লিখেছেন সত্যি গল্পটা খুব ভালো লাগছে। অ্যান্ড এমি শিকদার আছেন, লিখেছেন লিখুন ভাই আপনার কথা এত সুন্দর, ইমোশনাল হয়ে যাচ্ছি। আছেন এই মুহূর্তে আমাদের সাথে মোহাম্মদ আবদুল্লাওয়াল রংপুর থেকে, লিখেছেন যে মেঘা আপু এবং গুরু হিতেশ্যাম লিখন ভাইয়া আমাদেরকে উনি পছন্দ করেন, এবং লিখেছেন যে লিখন ভাই অনেক ভালো মনের একজন মানুষ, ওনার কথা শুনে ওনার চোখের পানি উনি আটকে রাখতে পারছেন না। জাহিদ আছেন আমাদের সাথে, উনি মিরপুর থেকে যুক্ত হয়েছেন। জাহিদ নামের অনেক ফ্রেন্ড আছেন এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। তো বন্ধু, আপনি আপনার কথা, আপনার সব কিছু আমাদেরকে লিখে পাঠান, লিখে পাঠাতেই পারেন। তো সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি কিভাবে লিখে পাঠাবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটা বলছি www.facebook.com/90.4dhakafm। এখান থেকে বন্ধু আমাদের এই পেজে লাইক করবেন, আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটাই আশা করছি। এবং এখান থেকে আমাদের একটি পোস্ট আপলোড করেছি, সেখান থেকেও লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চাইলে শেয়ার করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের সাথে। আর আমাদের এই পেজটা যে রিয়েল সেটা আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে, 43,000 প্লাস হচ্ছে লাইকিং এর পরিমাণ। তো এটাই হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। বন্ধু, আছি মেঘলা এই মুহূর্তে, আছেন গুরু হিতেশ্যাম, এবং আছেন আমাদের আজকের অতিথি বন্ধু লিখন। আর আছে ঘড়িটাও বলে দিচ্ছে সময়, ঠিক রাত 12:36। শুনছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 থেকে। আর বন্ধুরা, যারা আসতেছেন আমাদের এই অনুষ্ঠানে, যারা ভালোবাসার কথা, যারা জীবনের কথা, সাফল্যের কথা শেয়ার করতে চান, করতেই পারেন। আর সেজন্য আপনি খুব ছোট একটি কাজ আপনাকে করতে হবে। আপনি আমাদের অফিসেও ডিরেক্ট আসতে পারেন, আপনি যদি ঢাকার বাইরে থাকেন ঢাকার বাইরে চিঠির মাধ্যমে জানাতে পারেন, অথবা আপনি এসএমএসও করতে পারেন। সো জানিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে কি কি করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, ভি ফর ভালোবাসা, বি ফর বাংলাদেশ, ভিবি, দেন টাইপ করবেন আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আর আপনি যদি চিঠির মাধ্যমে আমাদের আপনার ভালোবাসার কথা সংক্ষিপ্ত আকারে লিখে পাঠাতে চান, তো সেক্ষেত্রে অ্যাড্রেসটি বলে দিচ্ছি, ঢাকা এফএম 90.4 নাভানা টাওয়ার, 45 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। বন্ধু অবশ্যই চিঠিতে আপনার ফোন নাম্বারটি উল্লেখ করতে ভুলবেন না। আর আপনি চাইলে সেম ঠিকানায়, এই একই ঠিকানায় আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। অনেকগুলো ওয়ে, তিনটা ওয়ে বলে দিলাম, এখন যেটা আপনার সুবিধা হয় মেক ইউর চয়েস। আচ্ছা, একবার রিফ্রেশ দিয়ে দেখি নি কারা কারা যুক্ত হয়েছে নতুন করে আমার সাথে। রিফ্রেশ হচ্ছে এর মধ্যে। আর একবার বলে দিই বন্ধু, আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি www.facebook.com/90.4 ঢাকা এফএম। আমাদের এই পেজের লাইকিং এর পরিমাণ 43,000 প্লাস। তো বন্ধু, এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চাইলে আপনি বেশি বেশি করে এসএমএস করুন। আবার বলে দিচ্ছি এসএমএস এর নিয়মটা, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আছেন আমাদের সাথে কার্তিক মিসবা আছেন খুলনা থেকে, ফারহানা মিনহাজ যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে, আমাদেরকে উনি অনেক পছন্দ করেন সেটাই জানিয়েছেন। মোহাম্মদ দেলোয়ার যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে, আছেন মোহাম্মদ রোকন ফতুল্লা থেকে, এবং সালাম আমাদের সাথে আছেন, এবং আছেন রাইহান ফ্রম রাজশাহী, মোহাম্মদ সাদ্দাম ফকির আছেন নারায়ণগঞ্জ থেকে, এবং আছেন আমাদের সাথে রফিক, উনি রংপুর থেকে যুক্ত হয়েছেন, এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে আবু রাইহান। ওকে, এবার দেখি নিই কারা কারা কমেন্ট করেছেন নতুন নতুন, মানে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পর দেখা যাবে কারা কারা করছেন আমাদেরকে কমেন্ট। ওকে, আতিফ আসলাম আমাদের সাথে আছেন, শেখ ফরিদুল্লাহ আছেন, এবং কিরণ বন্ধু অনেকগুলো আমাদেরকে কমেন্ট করেছেন, মুনতাসির প্রান্ত আছেন আমাদের সাথে, এবং আছেন আমাদের সাথে নয়ন, রবিউল যুক্ত হয়েছেন, শেখ ফরিদুল্লাহ আছেন, ওকে, অ্যান্ড আছেন আমাদের সাথে রুবেল, ওকে, কিরণ অ্যান্ড রুবেল হাসান কিন্তু অনেক, এবং হিমেল খান, এই তিনজন কিন্তু অনেক অনেক কমেন্ট করছেন আমাদেরকে ফেসবুকে। থ্যাংক ইউ, এইভাবেই কমেন্ট করতেই থাকেন। অ্যান্ড আছেন শাহরিয়ার আমাদের সাথে, এবং জুনায়েদ খান শুভ লিখেছেন, অনেক অনেক ভালো লাগছে ভাইয়া, মোহাম্মদ সেলিম খান যুক্ত হয়েছেন, কামরুল হাসান হিমও আছেন, উনি ওই আর্টিকেলটাই কপি পেস্ট করে লিখে পাঠিয়েছেন, ওকে। অ্যান্ড আছেন শামিম হাসান লস্কর আছেন আমাদের সাথে, জিহাদে যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে আমাদের সাথে শাকিল আহমেদ। তো বন্ধু, অনেক কথা হলো, এবং আরও একবার বলতে চাই কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, তো বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপরে স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান ভালোবাসার কথা, জীবনের কথা, খুব সহজেই আপনি আসতে পারেন। সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি আপনাকে আমাদের নিয়মগুলো, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, ভি ফর ভালোবাসা আর ভিক্টরি, অ্যান্ড ভি ফর বাংলাদেশ, ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বারটি লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। তো আমি চলে যাচ্ছি এখন গুরুহিতের স্বামীর কাছে।
আমরা কথা বলছিলাম লিখন প্রিয়ালার সাথে, লিখন বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্য আপনার সামনে দিয়ে উপস্থাপিত হয়েছে, আপনি বলছিলেন আপনার জীবনের কথা, প্রথম দিকে পড়ালেখা একটু এদিক সেদিক হয়ে যাওয়া, এলো মেলো হয়ে যাওয়া, দেন ফাইনালি সিদ্ধান্ত নেওয়া সুদূর দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া, দেন বড় আরেকটি অঘটন, আপনার জীবনের সবচাইতে বড় কষ্টটা পাওয়া, যে মাকে নিয়ে আপনার সমগ্র পৃথিবী সে মাকে হারিয়ে ফেলা, দেন ফাইনালি কোরিয়া, কোরিয়াতে গিয়ে প্রায় 4 বছর 8-10 মাসের ভিসা নিয়ে আপনি গেছেন, আপনি সর্বসাকুলে থেকেছেন 3 বছর,
না টোটাল
পুরো 4 বছর 10 মাস, 3 বছরের ফেরে মনে হয় একবার এসেছিলেন দেশে, আচ্ছা, দেন আবার ফিরে যাওয়া, ফাইনালি চার বছর দশ মাস পরেই দেশে ফিরে আসে,
যাতে ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল যাতে এটা বলতে না পারে যে
দেশে থাকতে পারেনি। তো লুজার এই কথাটি কখনোই আপনার ক্যারেক্টারিস্টিকের সাথে বা আপনার নামের সাথে কখনো যুক্ত ছিল না, যুক্ত রাখতে চাননি আপনি, তাই তো? এবং আপনি বলছিলেন যে ওইখানে থাকা অবস্থাতেই যখন আপনি ছিলেন সেই কোরিয়া, সেখানে থাকা অবস্থাতে আপনি প্রস্তুত করতে চেষ্টা করেছিলেন নিজেকে, যে কিভাবে সেইভাবে নিজেকে প্রস্তুত করা যায়, কিভাবে নিজেকে চিন্তা করা যায় যে সাধারণ একজন ফেরিওয়ালা হয়ে যদি আমি কথা বলি দেশে গিয়ে তাহলে তো এর মধ্যে কোনো নতুনত্ব থাকবে না, যে ফেরিওয়ালার কাজ করবে এটাই তো স্বাভাবিক, আমার গলা ধরে চা খেতে বসবে হয়তো কোনো ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালা, কিন্তু আমি আমি এমনভাবে নিজেকে উপস্থাপন করি আমার অ্যাটিটিউডের মধ্যে একটা পস ডেলিভারি থাকুক যাতে করে পিপুল বুঝতে পারে যে অবশ্যই এই ছেলেটি ভালো একটি ক্লাসি এনভায়রনমেন্ট বিলংস করে, কিন্তু তারপরেও স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়েই সেই ছেলেটি এই কাজটি করছে। এই মেসেজটা দেয়া একটা দর্শন এস্টাবলিশ করে এই দেশের জন্য, যাতে করে এই দেশেরই হাজারো লাখো কোটি মানুষ যাদের রেমিটেন্সের টাকায় সচল রেখেছে বাংলাদেশের অর্থনীতিকে, যাদের ঘামের ফসল সুবাতাস হয়ে বইছে এই বাংলাদেশে, যাদের ঘামের ফসল পারফিউম হয়ে গন্ধ ছড়াচ্ছে সুবাস ছড়াচ্ছে এই বাংলাদেশ বা এই বাঙালি জাতির জন্য, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল জিডিপি নিয়ে প্রতিদিন আমরা যে বাগড়ম্বর অ্যাটিটিউড দেখাই, আমরা যে অহংকার করি বা গর্বের সাথে বলি, তার সিংহভাগই আসছে যাদের রেমিটেন্সের টাকায়। সেই প্রবাসী মানুষগুলো, সেই প্রবাসে থাকা মানুষগুলো কত যে মানবেতর জীবনযাপনের ভেতর দিয়ে যায়, কত যে কষ্ট করে, শুধু তাই না, আমরা নিজেরাই অহর্নিশ দেখছি যে বিভিন্ন পথে স্পেশালি সামুদ্রিক পথ দিয়ে বহির্বিশ্বে যাবার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা এই মানুষগুলো, অনেকেরই কিন্তু জীবনলীলা সাঙ্গ হচ্ছে সেই সেই সমুদ্রের মধ্যে, তারপরও কিন্তু সেই পথ দিয়ে যাওয়া এখনো পর্যন্ত বন্ধ হয়ে যায়নি। যে এই যে মানুষগুলো এত বিভিন্নভাবে বিভিন্ন কষ্টের ভেতর দিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এবং সেসব দেশগুলোতে যে পরিমাণ কষ্ট করছে, তারপরেও কিন্তু সেই কষ্টে থাকা মানুষগুলোর টাকায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই মানসিকতা কেন আমাদের দেশে আমরা এস্টাবলিশ করতে পারছি না, কেন এই দেশে আসলেই আমরা আমাদের অ্যাটিটিউডের মধ্যে, আমাদের অবয়বের মধ্যে, আমাদের পোশাক পরিচ্ছদের মধ্যে এমন একটা ক্লাসি ভাব নিয়ে আসার চেষ্টা করি, এমন ভাবে আমাদের নিজেদেরকে আলাদা করে ফেলি, এমন ভাবে আমার ভেতরের যে আমিত্ব আছে সেটাকে লুকিয়ে ফেলি, এমন ভাবে আমরা আট দশ জনের মানুষের কাছ থেকে নিজেকে আলাদা করে উপস্থাপন করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় যে এই বাংলাদেশে খুব প্রকট ভাবে কিন্তু শ্রেণীবিন্যাস, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, উচ্চ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বিভিন্ন নামে বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাস এত প্রকট ভাবে আমাদের সামনে দেখা যায় বা চোখে পড়ে। এবং এই পরিস্থিতির কারণেই হয়তো এখানে যারা একটু, আপনি যেটা বলছিলেন যে একটু নিচু টাইপের কাজ বা অড জব যেটা বহির্বিশ্বে আমরা বলি, সেই কাজগুলো করতে মানুষ স্বেচ্ছায় আগ্রহী হয় না, কারণ অড জব করার মানেই হচ্ছে বা ছোট কাজ করার মানেই হচ্ছে একটা মানুষ ভাবে যে তাকে যে কেউ ডিপ্রাইভ করতে পারে, তাকে যে কেউ অপদস্থ করতে পারে, যে কেউ তার সাথে অসম্মানের সাথে কথা বলতে পারে, এটা যেন যারা একটু উচ্চ শ্রেণীতে আছে তাদের জন্য জন্মগত অধিকার বিষয়টা। এরকম
আরেকটা কথা বলে রাখি এর মধ্যে বলতে হবে, যেটা যে বিদেশে গিয়েও কিন্তু মানে বিদেশে যেটা হয়, আমি বিদেশে বলতে হচ্ছে আমি কোরিয়ার কথা বলছি, কোরিয়াতে ছিলাম যেহেতু জানি, কোরিয়াতে ওইখানেও কিন্তু বাঙালি না ছোট কাজ ওইখানেও করতে চায় না। যেমন হচ্ছে যখন মানে কোরিয়ানরা সব কাজই করে, নিজের যত কাজ আছে, যে মানে একজন ডিরেক্টর সেও কিন্তু টয়লেট ক্লিন করতেছেন, মানে টয়লেটে গেল দেখলো যে টয়লেটটা অপরিষ্কার, ক্লিন করতে হবে। তা আমার তো দীর্ঘদিন ধরে প্ল্যানিং যে আমি দেশে এসে ছোট কোনো কাজই করবো, তা ওদের কাছ থেকে শেখার চেষ্টা করতাম, ওরা উনরা করতো, আমিও সাথে কাজ করার চেষ্টা করতাম বা কিছু একটা, কিন্তু বাঙালির কখনো কখনো ডেট দিত যে তুমি এই সেক্টরের লোক, হ্যাঁ, কারণ ওদের দেশই হচ্ছে এইভাবে চলে, এটা যে ছোট কাজ ওরা তো এটা মনে করে না, এটা মানে এক একজন এক এক দিনের ডিউটি বা কিছু সপ্তাহ একদিন করবে, এরকম করে এক একটা ভাগ ভাগ করা থাকতো, কিন্তু যেদিন থাকতো সেই দিন না বাঙালি প্রয়োজনে কাজ অফ করে দিয়ে বা ছুটি নিয়ে দেখা যাচ্ছে বলতে হসপিটালে যেতে হবে, যাতে এই ছোট কাজটা যাতে করতে না হয়। কিন্তু আমি না ওইখান থেকে ট্রেনিং দিচ্ছি, কারণ আমি তো ছোট কাজ দেশে এসে করবো, আমি দেখছি যেহেতু ডিরেক্টর যেহেতু করতে পারে তাহলে আমাকে করতে সমস্যা কি, আমি না নিজে নিজেই দেখা যাচ্ছে যে মানে সবসময় আমি মাঝে মধ্যেই ক্লিন করতাম যে আমাকে তো দেশে যেয়ে চেঞ্জ করতে হবে, আমি যদি এখন এইখান থেকে যদি ট্রেনিং দিয়ে যেতে না পারি তাহলে আমি দেশে যাই কীভাবে কাজ করবো, ওইখান থেকে আমি করতাম। দেখা যাচ্ছে আমাদের কোম্পানিতে অনেকগুলো বাঙালি ছিল বা অন্য অন্য বিদেশি ছিল, পাকিস্তানি ছিল, তারপর নেপালি ছিল, এরা সবই এক টাইপেরই সেম, এই জন্যই আমাদেরকে বিদেশে যেতে হয়। ওরাও বলে, পাকিস্তানিরাও বলে যে আমরা আমাদেরকে এই জন্যই আসতে হয় বিদেশে। আমি ওখান থেকে ট্রেনিং দিচ্ছি যে আরে বাবা আমি তো ডিরেক্টরের সাথে কাজ করতেছি, ডিরেক্টর যেহেতু কাজ করতেছে তাহলে আমার করতে প্রবলেম কোথায়, এইখান থেকে আমি ট্রেনিং দিয়ে দিয়ে আমি এখানে চলে আসছি।
ওকে, সেই ভাবনার জায়গাগুলো আমরা পরিবর্তন করতে পারি কিনা সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আমরা কিছুক্ষণের মধ্যেই টেলিফোন ওপেন করে দিব, আমরা প্রচুর ফোন কল নিব আজকে। সত্যি আপনি যে আহ্বানটা এখান থেকে জানাচ্ছেন লিখন, সেই আহ্বানটা আমাদের সাধারণ মানুষকে ছুঁয়ে যাচ্ছে কিনা, আমাদের যে লিসনার্স কমিউনিটি প্রায় 35-40 লাখ পিপল সমগ্র দেশ থেকে শুনে, এখন 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 নেটওয়ার্কের কল্যাণে এই মাত্রা অনেক বেশি। আমরা এটা হয়তো সম্ভাব্য একটু ফল যখন আমরা অফিসিয়াল ডিক্লারেশনে যাব তখন দিতে পারবো, এখন লিটারালি গোটা বাংলাদেশ থেকে কিন্তু আমাদেরকে শুনতে পাচ্ছে। এবং আমরা হয়তো বিনয়ের সাথে বলতেই পারি, যদিও টেস্ট ট্রান্সমিশনে আছি, আমরা বলতেই পারি যে বাংলাদেশের এখন সবচাইতে বড় নেটওয়ার্ক ঢাকা FM 90.4। সব জায়গাতেই আমাদের কথা ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে দেশের বাইরে, যেখানে আমাদের ওয়েব পেজ www.dhakafm904.com, সেই ওয়েব লিঙ্কের মাধ্যমে যারা অনলাইনে শুনছে আমাদের অনুষ্ঠান, তো বাংলাদেশের যেখানে আমাদের কণ্ঠস্বর পৌঁছে যাক না কেন, আমাদের ফেরিওয়ালা লিখনের কাকে কাকে স্পর্শ করতে পেরেছে লিখনের এই দর্শন। লিখন যে চাইলেই হয়তো খুব সুখের একটা জীবন বেছে নিতে পারত, চাইলেই হয়তো অনেক বড় পরিসরে সে বিজনেসটা শুরু করতে পারত, চাইলেই হয়তো নিজের সুপারভিশনে কিছু এমপ্লয় রেখে সে তার প্রতিষ্ঠানটাকে সামনের দিকে আরো অনেক বড় করে এগিয়ে নিতে পারত, কিন্তু মোরাল জায়গাতে তার চাওয়াতেই অন্যরকমের চাওয়া ছিল। সে কখনোই ভাবেনি যে বৈষয়িক ডেভেলপমেন্ট, সে ভেবেছিল যে দেশটার জন্য আমি একটা সেকেন্ড দক্ষিণ কোরিয়াতে শান্তিতে থাকতে পারিনি, যে দেশ মাতৃকা আমাকে সবসময় টেনেছে, যে মা আমাকে পাগল করে রেখেছে, যে বন্ধু বান্ধবের জন্য আমি এত বেশি পাগল প্রায় হয়ে থেকেছি, সেই দেশটাতে আমি ফিরে যাব এবং দেশে গিয়ে দেশের পরিবর্তন হয়, দেশের মানুষের প্রতি পরিবর্তন হয়, স্পেশালি সেই খেটে খাওয়া মানুষগুলোর পরিবর্তন হয়, তাদের কল্যাণে কিছু করবার চেষ্টা করব। এবং সেটি কথার জন্য কথা না, বলার জন্য বলা না, নিজে থেকে সহউদ্যোগী হয়ে একটি ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে, প্রায় দীর্ঘ 2.5 মাস বিভিন্ন ঢাকা শহরের অলিগলিতে লিখনকে তার এই ভ্যান নিয়ে দেখা গেছে। লিখন এবং লিখনের পরিবার, লিখনের আশপাশ, লিখনের পরিমণ্ডল, কিন্তু সবাই অনেক 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 ধনাঢ্য ব্যক্তিত্ব। তো সবাইকে অনুমতি নিয়ে লিখনে মনে হয় প্রথম থেকে একটু সমস্যা হয়েছিল যখন।
আমি আর একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে খুব জরুরি কথাটা, আমি কিন্তু এইটাও ভেবে রাখছিলাম, মানে আমি জানি মানে আমাকে আমার সাথে কিন্তু যাদের ফ্রেন্ডশিপ হয় তারা কিন্তু হার্ট থেকে, মানে হার্ট থেকে আমাকে লাভ করে। আইসিএম এর মামারা আছে, হ্যাঁ আইসিএম এর মামারা আছে, আমার কাজিনরা আছে, হ্যাঁ যারা যারা আছে, মেহেদি মাসুদ টাসুদ যারা যারা আছে, সবাইকে সবার নাম বলতে পারছি না, মানে মাইন্ড করবেন না, আমার মনের মধ্যে তো সবার নাম আছে। হ্যাঁ যাই হোক, টোটাল মিলাই হচ্ছে আমার যত ফ্রেন্ড সার্কেল যা যা, এরা আমি যাই করি না কেন, হ্যাঁ এরা আমাকে কখনোই দূরে ফেলে দিবে না। আমি তারপরও যত একটা স্টেপ মানে এরকম চিন্তা করে রাখছি যে যদি আমি এরকম ছোট কোনো কাজ করতে যাই, যদি আমাকে যদি আমার ফ্রেন্ড সার্কেল যদি হারা যায়, আমার ফ্যামিলি যদি আমাকে বাদ দিয়ে দেয়, আমি নতুন কোনো ফ্রেন্ড সার্কেল গড়ে ফেলবো, বাট আমি তারপরও এই কাজ থেকে থেমে যাবো না। আমি জানি তো 100% জানি যে আমি যাই করি না কেন, হ্যাঁ তাতেও আমাকে এরা কখনোই বের করে দিতে পারবে না।
ওকে, তো আমরা এটাই দেখবো যে লিখনের, ফেরিওয়ালা লিখনের এই যে জীবন দর্শন, ফেরিওয়ালা লিখনের এই যে শুধু মুখে বলা না, লিটারালি সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এই কাজটি, নিজের সশরীরে করছে, কখনো বৃষ্টিতে ভিজছে, কখনো রোদে পড়ছে, বিভিন্ন কষ্টের ভেতর দিয়ে সে নিরবিচ্ছিন্নভাবে এই কাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ফেরিওয়ালা লিখন এবং তার ভ্যান। এবং এটি এই এই দর্শনটাকে এস্টাবলিশ করা, যাতে করে কেউ কোনোভাবেই না চিন্তা করতে পারে কোনো কাজ ছোট, স্পেশালি আমাদের যারা ইয়াংস্টার্স, যাদের উপর ডিপেন্ড করতেছে আমাদের সমগ্র বাংলাদেশ, স্পেশালি সেই মানুষগুলোর জন্য আমরা চিন্তা করছি, যাতে করে তারাও কোন রকমের লোকলজ্জার ভয় ফেলে দিয়ে, কোন রকমের লাজলজ্জার চিন্তা ফেলে দিয়ে, তারাও যেন যে যার মতো করে কোনো একটি কাজের মধ্যে জড়িয়ে পড়ে, যে কাজের মধ্য দিয়ে তার অর্থনৈতিক ইকোনমিক সংস্থান হয়। এবং এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশের সবচেয়ে বার্নিং যে কোশ্চেন, সেটি হচ্ছে যে বেকারত্বের এই সমস্যা, সেই অভিশাপ থেকেও আমরা মুক্তি পাবো। এট দ্য সেম টাইম ল এনফোর্সমেন্ট দিনকে দিন যে খুব খারাপের থেকে খারাপের দিকে চলে যাচ্ছে, সেই সেই বিভিন্ন রকমের সামাজিক এই জটিলতাগুলো থেকে আমরা হয়তো মুক্তি পাবো, চুরি ছিনতাই রাহাজানি বিভিন্ন জায়গাগুলো থেকে মুক্তি পাবো। একটা ছোট্ট ফিলোসফি যে পরস্পরকে শ্রদ্ধা করা, পরস্পরের কাজকে শ্রদ্ধা করে, বাট এই ছোট্ট ফিলোসফি থেকে অনেক বড় একটি রেজাল্ট আসবে বলে আমরা আশা করি।
আমি একটা কথা বলতে চাই, মানে মাঝখানে ওই যে আমার আইসিএমের মামা রাসেল মামা, উনি বলছে যে আমাদেরকে এইরকম একটা মাইন্ডে আসতে হবে যে যেই কাজটা হচ্ছে 5 মিনিট বা 6 মিনিটের কাজ, এই কাজটা হচ্ছে ছোট কাজ, আর যে কাজটা 10 ঘন্টার কাজ, এটা হচ্ছে বড় কাজ, এইরকম একটা মাইন্ডে আমাদের চলে আসতে হবে।
যথার্থই হয়তো বলেছেন তিনি, বাট আমরা আমরা এইভাবেই চিন্তা করতে পছন্দ করি যে কাজের মধ্যে যেন কোন রকমের শ্রেণীবিন্যাস, কোন রকমের ক্লাসিফিকেশনে যেন না থাকে, সবাই সবার কাজকে শ্রদ্ধার চোখে দেখুক, এটি আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া।
আমার আরো কিছু আছে কথা বলার আছে, যেমন আমরা যদি এরকম কাজ করি, হ্যাঁ, যে একটা একটা ভ্যান যাচ্ছে রাস্তা থেকে, আমি আজকের কথাই বলি, আমি যে বাস থেকে নামার পরে ফার্স্টে বাস থেকে নামলাম, দেখি যে একটা সিমেন্টের একটা বস্তা, তখন দুপুর 1টার মতন বাজে, আমি আমার জন্য কিছু মানুষ ওয়েট করছিল যারা আমার সাথে দেখা করবে, প্রচন্ড রোদ, বাপ রে বাপ, মানে মাথার মানে রাস্তায় পা রাখলে, সাইকেল ছিল না আমার সাথে, বাস থেকে নামছি তো পাড়া দেওয়ার সাথে সাথে মনে হলো যে মাথার মধ্যে মানে তাপটা চলে আসছে, ওই মুহূর্তে দেখি একটা সিমেন্টের বস্তা নিয়ে একটা ভ্যান যাচ্ছে, একা একটা মানুষ সামনের দিকে যেতে পারছে না, তারপর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি সবসময় তো বুট টুট পরে চলি, মানে মানুষজন রাস্তা থেকে দেখে আমাকে, দেখার মতন করেই প্রতিদিন বেরোই, ওই মুহূর্তেও কিন্তু আমার সময় নেই, তারপরেও কিন্তু আমি একটু মানে হয়তো সে যে পর্যন্ত যাচ্ছে আমি হয়তো সেই পর্যন্ত যাওয়ার ইচ্ছা আমার ছিল বা ভালো লাগতো যেতে পারলে, তারপরে যে অতটুক না পারছি সামনে যেহেতু পারছি, আমি কিছুটা হলেও আমি তাকে স্পিডটা উঠাই দিছি, যে ধাক্কা দিয়ে স্পিডটা উঠাই দিছি, দেখি লোকজন তাকায় আছে। তা ভাই কাজ করলে যদি কোনো একটা রাস্তা ছোট কোনো কাজ করেন, আসলে এটা খুব ছোট কাজ না, এটাই সব থেকে পৃথিবীর সব থেকে বড় কাজ, এটাই আল্লাহ খুশি হবে আপনার নিজের
এই মানসিক জোরটা কোত্থেকে আসলে এখন এই যে ধাক্কা দেয়া, তার ভালো লাগা, তার খুশি হওয়া, সেটাই কি অনেক বেশি ইন্সপায়ার করে আপনাকে কাজগুলো করবার জন্য?
আমার তো মানে আমি লাইফটা এইভাবে করেই সাজাতে চাই যে এইটাই তো একটা জীবন, আমি দেখেছি যে যারা পার্ট নিতে যায়, হ্যাঁ, যারা পার্ট নিতে চায় বা সবসময় একটা ভাব দেখাতে চায়, তাদেরকে আসলে এই যুগের মানুষ পছন্দ করে না, তাদের সাথে কারোর রিয়েল ফ্রেন্ডশিপ কারো হয় না, এ তো ভাব দেখায় পার্ট নেয়, এটা আসলে কেউ পছন্দ করে না, মেশার জন্য মেশা।
ওকে, আত্মার কথা আত্মা পর্যন্ত পৌঁছে যেতে হবে আর কি, কোন রকমের আবরণ ছাড়া, কোন রকমের খোলস ছাড়া মানুষের সাথে মিশে যাওয়া। আমরা এই ধরনের এখন ফোন কল ওপেন করে দিই মেঘলা, আমরা টেক্সটও নিতে থাকবো, আজকে বেশি বেশি ফোন কল এই কারণে নেব যে আমাদের নতুন একটি দর্শন নিয়ে, দর্শনটা আসলে অনেক পুরাতন দর্শন, বাট দর্শনটাকে দারুণ ভাবে এস্টাবলিশ করবার জন্য আমাদের ফেরিওয়ালা লিখন তার সে একটি রূপক অর্থে ভ্যানটিকে নামিয়েছেন, আমি তাই বলবো যে রূপক অর্থে, তাই তো, ভ্যানের ইনকামটা কিন্তু এখন পর্যন্ত শোনা হলো না।
আচ্ছা গুরু, সবাই জানতে চেয়েছেন যে কোথায় বসে ভ্যানটা, কোথায় এস্টাবলিশড? ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
ঢাকার বিভিন্ন অলিগলিতে তো যাই, তার মধ্যে তো একটা স্ট্যাবলিশ জায়গা আছে।
আমার মনে হয় যেটা যে আমি কিন্তু সব জায়গায় ঘুরলে ভালো লাগবে, কিন্তু একটা মানে নির্দিষ্ট একটা জায়গাতে যদি থাকে তাহলে সব মানুষ কষ্ট করে হলে সে দেখতে পারবে, এই জন্য একটা রাস্তা বেছে নিয়েছি, সেটা হচ্ছে ধানমন্ডি 7-A কেএফসির গলি বলে ওটাকে, পাশে হচ্ছে ঈদগাহ মসজিদ আছে, ওই গলিতে বেশ একটা সুন্দর কিছু গাছ আছে, একটু ভালোই মানে ওখানে স্ট্যান্ডার্ড কিছু লোকজন।
ইনকাম কেমন, মানে মান্থলি ইনকাম যদি চিন্তা করি সমস্ত খরচ বাদ দিয়ে কত থাকে?
বিজনেস জিনিসটা হচ্ছে অনেকটা ফিশিং এর মতন, কখনো কখনো ধরা দিবে,
তাও গড়ে আমি যদি চিন্তা করি মাস,
এটা হচ্ছে আপনার প্রোডাক্ট কিরকম, কোয়ালিটি
সব মিলিয়ে, এই যে 2 মাস যাচ্ছে কত করে ইনকাম থাকে, নেট প্রফিট কেমন থাকে,
আসলে এক্স্যাক্টলি এরকম বলা যাবে না,
এখন পর্যন্ত কি ক্যালকুলেশন করা হয়নি,
এটা এরকম ভাবে বলাটা ঠিক হবে না বা এরকম ভাবে বলা যাচ্ছে না এক্স্যাক্টলি, কারণ কখনো কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, বিজনেস মানে
নিজের খরচ, নিজের ব্যক্তিগত খরচটাকে অ্যাট লিস্ট চালিয়ে নেওয়া যায়,
এটা তো উঠে আসবেই,
নিজের ব্যক্তিগত খরচটা উঠে আসবে, তাই তো,
ব্যক্তিগত খরচ তো উঠে আসবে।
ওকে, আমরা লিখনের সাথে কথা বলবো, স্পেশালি লিখনের কাছ থেকে আমরা কিছু ফোন কল নিব, ফোন কলটাই খুব আমাদের জরুরি, কারণ আমাদের এই লিখনের ফিলোসফির সাথে মানুষ কতখানি একমত, পিপুল কি চিন্তা করতেছে আমাদের লিসনার্স কমিউনিটি, সেই ব্যাপারগুলো একটু জানার চেষ্টা করব।
এক্স্যাক্টলি, ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি 09611904904, আবারও বলছি বন্ধু 09611904904, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, সো লাইন তো ওপেনই আছে, আপনি ফোন করতে পারেন। আর এসএমএস পড়ছি কিছু, বন্ধু আছেন আমাদের সাথে, অনেক বন্ধু বলেছেন যে লিখন ভাইয়ের স্টোরিটা খুব ভালো লাগছে এবং ওনার মতো ফেরিওয়ালা হতে চান, এই ইচ্ছাটা অনেক বন্ধুর তারা জানিয়েছেন। যেমন সানি বলেছেন যে আপনার মতো আমিও ফেরিওয়ালা হতে চাই। মরিয়ম আছেন গাজীপুর থেকে, লিখেছেন যে ভাই আপনি বাঙালি জাতির গর্ব। অ্যান্ড গৌরব আছেন সুজন খিলগাঁও থেকে, লিখেছেন গুরু অ্যান্ড লিখন ভাইকে খুব মিস করেন এবং ভালোবাসেন, মানে মিস করছেন গুরুকে আর লিখন ভাইকে অনেক ভালোবাসেন, এই কথাটি জানিয়েছেন। অ্যান্ড শিপনও আছেন রংপুর থেকে, লিখেছেন যে আজকে প্রথম শুনছি, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, সালাম লিখন ভাইকে। অ্যান্ড আতিকও আছেন আমাদের সাথে মহেন্দ্রগঞ্জ মহেন্দ্রনগর থেকে, উনি লিখেছেন যে লিখন ভাই আচ্ছা কোথায় আপনার দেখা পাবো এটা বলেন, এটা তো বলেই দিলেন ধানমন্ডির সাথে রে। অ্যান্ড আছেন মোহাম্মদ কাজী রকিব, ভাই আপনি জটিল একজন মানুষ, এমন মানুষ দেখতে পাবো কিনা আর জানি না, এই কথাটি জানিয়েছেন। জীবনও আছেন আমাদের সাথে, লিখেছেন গ্রেট লাইফ, ওকে আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই কারা কারা আছেন। অ্যান্ড বলে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমাদের এই প্ল্যাটফর্মে আসতে গেলে বন্ধু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নেম, এজ, লোকেশন অ্যান্ড ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। ওকে,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন?
জি ভালো আছি। কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু আমি মোহাম্মদ মতিন বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।
মতিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, আজকের অতিথি বন্ধু ফেরিওয়ালা লিখন, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি যদিও প্রথম থেকে শুনতে পারিনি আপনার গল্পটা, ওটা থেকে শুনেছি, অনেক ভালো লাগছে।
পাগলের মতো নিজের রাস্তায় নেমে পড়েছে লিখনের এই স্বপ্ন কি পূরণ হবে, সত্যি কি এই দিন কোনোদিন দেখতে পাবো আমরা?
অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই দেখতে পাবো।
লিটারালি মতিন, আপনি কি আমাদেরকে আশ্বস্ত করতে পারেন যে আজকের পর থেকে কোনোদিনই, আমার মনে হয় আপনার জীবনে এরকম ঘটেওনি আর ভবিষ্যতে কোনোদিন ঘটবে না, যে আপনার চাইতে যারা একটু পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আপনি কোনোভাবে অন্যভাবে সম্বোধন করছেন বা আপনার দ্বারা তারা কষ্ট পাচ্ছে, এটা তো কখনোই ঘটেনি, আমার মনে হয় ভবিষ্যতেও ঘটবে না, আপনি কি এই কথা একটু দিতে পারেন?
ইনশাআল্লাহ এই কথা আমি অবশ্যই দিতে পারি, আমার দ্বারা আমার মনে হয় আমি কাউকে কষ্ট দিয়েছি বলে মনে হয় না। আমি আগে একটু বলি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়ছি, আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী, আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী আর কি। তো আজকে আমার পরীক্ষা, একটা পরীক্ষা দিলাম, দোয়া করবেন গুরু, আমি লিখনদের জন্য দোয়া করি, আমার জন্য সকলের কাছে দোয়া করছি, আমি যেন আমি নিজের জন্য সমাজের জন্য ভালো কিছু করতে পারি।
মতিন ভাই, আপনার সাথে দেখা করবো একদিন।
মতিন, আপনার সাথে কিন্তু দেখা করতে চাচ্ছে লিখন, কোনো একদিন জাহাঙ্গীরনগর চলে যাবে, তাই তো?
হ্যাঁ ভাইয়া, অবশ্যই অবশ্যই আসবেন, আপনার জন্য অলওয়েজ ওয়েলকাম।
ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ।
মতিন, তোমার জন্য অনেক দোয়া ভাই, জীবনে যা ভালো কিছু দেখেছি স্রষ্টা যেন সবকিছুই তোমার অন্তরে চোখ দিয়ে দেখার সৌভাগ্য সুযোগ
করে। মানে আমাদের এখানে অনেক ধরনের বর্তা আছে, আপনাকে বর্তা দেওয়া, বর্তা বাতের।
আচ্ছা, আমিও কিন্তু সাথে চান্স নিব মতিন তোমার কাছে যাওয়ার ভাই, যদি কোনোদিন নসিবে হয় আর কি। আচ্ছা, মেঘলা আছে, আমি আছি, মেঘলা তো অবশ্যই, কারণ মেঘলা সেই যে ভুবন ভোলানো হাসি, মেঘলা শুধু মতিনের জন্য।
ওকে,
দিস ফর ইউ মতিন। মতিন অনেক ভালো থেকো ভাই, অনেক ভালো থেকো, জীবনটাকে অনেক বড় করে বাঁচো, অনেক দোয়া তোমার জন্য।
থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, আর মেঘলা আপুকে আমি অনেকদিন ধরেই শুনি এবং গুরুকে অনেকদিন ধরেই চিনি,
অনেক ভালো থেকো মতিন, অনেক ভালো থেকো। আমাদেরও মন ভালো হয়ে গেল তোমার সাথে কথা বলে। তোমাদের মতো মানুষের কণ্ঠের মধ্যে যখন এত ভালো লাগাটা পাই, তখন চিন্তা করি যারা হিসেব নিকেশ করে অহর্নিশ যে আমি কি পেলাম আর কি পেলাম না। কিন্তু তোমরা যখন এত আত্মবিশ্বাস নিয়ে এত ভালো লাগা নিয়ে কথা বলো, তখন ভাবি যে স্রষ্টার কাছে কত ভাবে নিজেদেরকে আমরা শুকরানা জানানোর সুযোগ আছে। আমরা পরবর্তী ফোন কল নিব এবং পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? বিশ্বাস করো, তোমার কথা বলতে বলতেই তোমার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাওয়া, এবং সেই কারণে কত কত রকমের চেষ্টা যে করেছি কোনোভাবেই তোমাকে ফোনে পাইনি। রুনা বলো তো কি বলতে চাও তুমি? তুমি কি আমাদের সাথে ফোনে আছো না? হ্যালো 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 আমরা কোন অফিসিয়াল নাম্বার কি দিতে পারি যে নাম্বারে?
অবশ্যই, আমাদের এই নাম্বারটা,
এই নাম্বারে তো সবাই ট্রাই করবে, সো এই নাম্বারের মধ্যে ফাইন্ড আউট করা মুশকিল। অফিস টাইমে কি অন্য কোন নাম্বার দিতে পারে? অন্য কোন নাম্বার কি আমাদের কাছে আছে যে নাম্বারে কমিউনিকেট করলে অ্যাট লিস্ট একটা নাম্বার কাইন্ডলি? আচ্ছা রুনা, তোমার জন্য, রুনা আর রুমা, ও রুনা,
রুনা
রুনা, তোমার জন্য আমি একটা নাম্বার দেওয়ার চেষ্টা করছি, যে প্লিজ তুমি এখন যদি আবার রিকানেক্ট করতে পারো ইটস গুড, যদি রিকানেক্ট করতে নাও পারো এই নাম্বারে কমিউনিকেট করে তোমার কথা যেগুলো বলতে চাও সেগুলো জানিও। আমরা চেষ্টা করব ওভার ফোনে পরবর্তীতে তোমার সাথে যোগাযোগ করার। নাম্বারটা আমরা তোমাকে জানিয়ে রাখছি, 09611336904। আবারও বলছি 09611336904। অফিস চলাকালীন যে কোনো সময়ে তুমি এই নাম্বারে ফোন করে তোমার পরিচয় দিয়ে কি বলতে চাও সেটি অ্যাট লিস্ট জানিও, এবং তুমি তোমার নাম্বারটা দিও যাতে করে আমরা তোমার সাথে কমিউনিকেট করতে পারি। 09611336904। আমরা পরবর্তী ফোন করে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলছি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমরা সব ফ্রেন্ডরা মিলেই আপনার মানে হিস্ট্রিটা শুনলাম, তো সব ফ্রেন্ডে আপনার সাথে দেখা করে যাওয়া অনেক মানে আগ্রহী। যদি আপনি কখনো একটু সময় করে আমাদের এলাকায় আসবেন, কজ যেহেতু আমি স্কুল গার্ল, সো ধানমন্ডি এলাকায় এসে আপনার সাথে মিট করা পসিবল না,
আমরা নিতে পারি নাকি? কোনো মানুষকে সে কাজ যত ছোটই করুক না কেন তাকে কষ্ট কোনো ভাবে দিব না। লিখুন, আপনি বলুন এই এই কমিটমেন্টটা নিয়ে নিন আপনার ফ্যানের কাছ থেকে।
বন্ধু আপনার নামটা কি আবার বলুন।
এবং আমরা এই কথাটা অ্যাট লিস্ট যারা এই ফোনে আসবেন তাদের কাছ থেকে নিব, যে লিখনের যে ছোট্ট এবং খুবই ছোট্ট একটি ফিলোসফি সেটি হচ্ছে যে কোনো মানুষকেই কাজ সে যেটাই করুক না কেন কোনো মানুষকে ছোট করে দেখা চলবে না বা দেখবো না। ওকে, আমরা পরবর্তী ফোন করে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো,
জি জি,
লিখন ভাইয়া ভালো আছেন?
জি, কথা বলুন।
হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
হ্যাঁ, আপনার মানে হিস্ট্রিটা শুনে অনেক ভালো লাগলো, এবং আপনি যে তৃণমূল পর্যায়ে মানুষকে নিয়ে চিন্তা করেন, এই মানবতাটা যদি প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হইতো।
না না, প্রতিটা বাঙালি জাতি বা বাঙালি মানুষ, প্রত্যেকটা মানুষই ভালো। যে আমি একটা কথা বলেছি একটু আগে, যে যখন আমরা ফেসবুকে যখন দেখি যে একটা শেয়ারও নেই, তখন কিন্তু শেয়ার দেই না। তাহলে আমার মনে হয় যে তা যে বাঙালি জাতি যখন দেখবে যে না ভালো ব্যবহার করতেছে, তখন প্রত্যেকটা মানুষই ভালো ব্যবহার করবে, প্রতিটা মানুষ ছোট কাজও করবে। খুব ভালো একটা জাতি। আমি মিশে দেখি তো, আমি প্রতিদিন না হলেও 200-500-1000 মানুষের সাথে পরিচিত হই। এটা আগে দেশের কোরিয়াতে যার আগেও ছিল এই ব্যাপারটা, এখনো সেম।
আচ্ছা আচ্ছা,
আমি এক মিনিট না এক সেকেন্ডের পরিচয় আমি একজন মানুষকে বলি যে ভাই আসেন চা খাই।
ইনশাল্লাহ আমি আসবো। সাত নাম্বার সাতের এ না, ধানমন্ডি,
ধানমন্ডি সাতের এ।
দাদা কে বলছিলেন?
ওই যে গাছগুলা, যে আমি সিলেট থেকে জবরুল চৌধুরী।
জবরুল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। এবং ছোট্ট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছিল লিখন, সেটি হচ্ছে যে কাজ যেটি হোক, কোনো কাজকে ছোট করে দেখা চলবে না। এই পুরো ক্যাম্পেইনে তো আপনি আমাদের সাথে আছেন জবরুল সাহেব, রাইট?
থ্যাংক ইউ। মানে আমি আছি আপনার সাথে আছি, আমার অনেক ভালো লাগছে। কখনো কোনো জিনিসকে ছোট করে দেখতে নাই।
ওকে,
চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ, সবাই মিলে চেষ্টা করব।
কেন হবে না?
জি জি,
এখন হবে না, সবাই একসাথে চেষ্টা করলে হবে।
জি জি, আমার কাছে যেটা মনে হয়, এখন 2016 সাল, আমরা আর কতদিন পিছিয়ে থাকবো বা আর কতদিনের কথা চিন্তা করব। আমার তো মনে হয় আমরা যদি এইবার এই ধাক্কাতে যদি এইবার বের হয়ে না আসতে পারি, তাহলে কিয়ামত হয়ে যাবে। আমরা এই স্টেপে আমাদের দেশ কিয়ামতি। আমরা
আমরা চেষ্টা থাকবো ইনশাআল্লাহ, আমরা ভালো কিছুর জন্য অপেক্ষায় থাকলাম। যেগুলো সাহেব অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। নেক্সট ফোন কল, প্রচুর ফোন কল আসছে, প্রচুর মানুষ কথা বলতে
ভালো লাগছে, খুবই ভালো লাগছে, সবাই শুনছে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি মিতু বলছি, ফার্মগেট থেকে।
মিতু, আজকে আমাদের অতিথি বন্ধু লিখন, যদি কিছু বলার থাকে।
হ্যালো মিতু আপু। হ্যালো, হাই আপু।
আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি?
জি ভালো, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে।
আমি আজকে লেট করেই গল্পটা শোনা শুরু করলাম, কিন্তু আসলে কাঁদলাম যেটুকু, হাসলামও সেটুকু। আর আপনার যে মেসেজটা ছিল যে আমরা যেন তৃণমূল মানুষের জন্য কিছু করতে পারি, আমি আসলে সেই চেষ্টাটাই করে যাচ্ছি। কিন্তু আপনার
হ্যালো তার মেসেজটা আমরা পেয়েছি যে উনিও হয়তো এই ধরনের কাজের সাথে ইনভলভ আছেন, এবং আমরা চাইবো মিটু
পছন্দ করে,
হ্যাঁ কাজটা পছন্দ করে, মিটু এবং লিখনের মতো মানুষগুলো আরো বেশি বেশি করে এগিয়ে আসুক, তাহলে হয়তো বাংলাদেশকে বেশি দিন পিছিয়ে থাকতে হবে না। পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি উত্তরা 7 নম্বর সেক্টর কল্যাণ সমিতি শিগুড়িঘাট।
জি জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। দেখুন, এই সব বিষয় নিয়ে কথা বলছিল লিখন, এবং লিখনের মধ্যে সমস্ত মানুষের জন্য দেখলাম পাগলের মতো ভালোবাসা। সেই লিখনের সাথে কথা বলুন।
আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, আমাকে শুনছেন?
মেবি ডিসকানেক্ট। এই
একটা সমস্যা, এটা আসলে আমাদের একটু টেকনোলজি লিমিটেশনই বলা যায়, যে প্রচুর ফোন কল আসলে নাম্বারগুলো অনেক সময় আমরা প্রপারলি পাই না অ্যাকচুয়ালি। পরবর্তী ফোন কল, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
ডিসকানেক্টেড। ওকে, কিছু এসএমএস পড়ছি আমি। ত্রিশান আহমেদ তুষার আছেন, লিখেছেন যে আপনার মতো মানুষ আমাদের দেশের গর্ব। আয়েশা রহমান লিখেছেন যে খুব ইন্সপায়ার হচ্ছি। আছেন এই মুহূর্তে আমাদের সাথে মোহাম্মদ মিলন হোসেন, লিখেছেন যে উনি আমাদের প্রোগ্রামটা শুনছেন, খুব এনজয় করছেন, আর ভাইয়ার গল্পটা খুবই ভালো লাগছে, গুরুকে সালাম জানিয়েছেন। আছেন আমাদের সাথে তন্ময়, এবং আছেন এই মুহূর্তে আজিজ মজুমদার, লিখেছেন এই প্রথম আমি ভালোবাসার বাংলাদেশ লাইভ শুনছি, খুব ভালো লাগছে। ওকে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে রোজি খান। ওকে, লিখেছেন যে আমার খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে কথা বলবো কিন্তু মোবাইলে টাকা নাই তাই কষ্টে কান্নাকাটি করছি। এনিওয়ে আছেন আমাদের সাথে ফরহাদ, লিখেছেন যে আমি এই বিজনেস স্টার্ট করব কালকে থেকেই, গুরু মেঘনা আপু আর লিখন ভাই দোয়া করবেন আমার জন্য। উনি ধানমন্ডি দুই থেকে আমাদেরকে কমেন্ট করেছেন।
ও ব্রাদার, কংগ্রেচুলেশন,
ও সহযাত্রী,
আমরা চারজন হয়ে গেলাম,
চারজন।
রাইট, এন্ড এম এ শিকদার আছেন, লিখেছেন খুবই ভালো লাগছে, মোহাম্মদ রফিকুল ইসলামও আছেন। ওকে, এন্ড এই মুহূর্তে আছেন আমাদের সাথে শুভ গাজী, লিখেছেন সবাই খুব ভালো থাকুক, গুরু লিখন ভাই সব সময় এই মানুষগুলো ভালো থাকুক। আজহারও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আছেন হুমায়ুন কবির এবং আছেন এই মুহূর্তে সানি। আচ্ছা, উনি লিখেছেন আমাদেরকে যে লিখন ভাইকে ওনার খুব ভালো লাগছে। এন্ড শেখ ফরিদুল্লাহ লিখেছেন যে আমি চেষ্টা করব। ওকে, কি চেষ্টা করবেন সেটা কিন্তু লেখেননি। ওকে, আমাদের সাথে আছেন সাজ্জাদ হোসেন, এম এ শিকদার আবারও যুক্ত হয়েছেন, মোহাম্মদ রায়হানুল ইসলাম আছেন আমাদের সাথে, এবং দেখে নিব কারা কারা আরো যুক্ত হয়েছেন। সুমাইয়া শিফা আছেন গাজীপুর থেকে, এবং বন্ধু অবশ্যই আপনি এসএমএস করবেন।
আবার আমরা কিছু ফোন কল নিতে থাকি লাস্ট 15 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
খুবই ভালো আছি, বিশেষ করে আপনার কথা শুনে। আপনাকে আসলে কোন জায়গাটা রাখলে আপনি ছোট হবেন না, আমি আসলে সেটাও ভাবতে পারছি না, বুঝে উঠতে পারতেছি না আপনাকে কি বলবো এখন। আসলে আসলে আমি আপনার সাথে একটু মিট করতে চাই।
শিওর ভাই, আমি হচ্ছে খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, আমি চাই যে অনেক বন্ধু।
সেটা অবশ্য বুঝতে পারছি, আমি আপনার গেজে ঘন্টা দেখ যাবো, আপনাকে শুনতেছি আমি, সেটা অবশ্যই বুঝতে পারছি যে আপনি কোন শ্রেণীর মানুষ, কোন কাদের কি করে।
আপনি কিন্তু চলে আসবেন, হ্যাঁ, ধানমন্ডি আমি মনে হয় যে আমি আপনাকে হয়তো বা চিনে ফেলতে পারবো, কারণ আপনার ভয়েসটা একটু একটু অন্যরকম, স্মার্ট ভয়েস।
আসলে ছোট একটা মানুষ, আমি খুবই ছোট, আমার বয়সও খুব কম। দেখি আপনি
একটা নাম আছে এই ভ্যানটার, নাম দিয়েছি আমি ড্রিম ভ্যান,
ড্রিম ভ্যান।
আমি বলছি, হ্যাঁ, আমি আবার বলছি, DREAM আমি হচ্ছে একটা পেজ খুলেছি, আর একটা সবাইকে মিলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার যে ফেসবুক, যে আমার পার্সোনাল যে আইডিটা ছিল, একদিনের মধ্যে 5000 ফ্রেন্ড ভরে গেছে, এখানে আর কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছেও না যাচ্ছেও না। গতকাল আমরা একটা পেজ খুলেছি, পেরিওয়ালা লিখন, পেরিওয়ালা লিখন, এটাই
হচ্ছে লিখন, পেরিওয়ালা,
ও লিখন পেরিওয়ালা,
স্পেলিং টাইম বলে দিচ্ছি, LEKHON লিখন, দেন স্পেস দিয়ে পেরিওয়ালা, FERIWALA লিখন পেরিওয়ালা।
আর একবার বলে দেন,
লিখন ফেরিওয়ালা পেজ, এটা একটি লিখন, LEKHON দেন স্পেস দিয়ে ফেরিওয়ালা, FERIWALA। তো আমরাও চাচ্ছি যে যারা আসলে ফুল হয়ে প্রস্ফুটিত হোক তারা যেন এক বৃন্তে আসুক, সেই কারণে লিখনের সাথে তার ভালোবাসার মানুষগুলো, তার মতদর্শে বিশ্বাস করে সে মানুষগুলো একজোট হোক, এরা আরো বেশি বেশি করে প্রমোট হোক সমাজে। সেই কারণে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে লিখনকে এত বেশি করে এক্সপোজার দেয়া এবং লিখনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালাম আলাইকুম। জি, আসসালাম আলাইকুম। জি, আসসালাম আলাইকুম। আমি ভালো আছি, আজকের অতিথি বন্ধু লিখন দাদা, কথা বলুন।
হ্যাঁ, হ্যালো লিখন ভাই।
হ্যাঁ ভাই, বলেন।
ভালো আছেন ভাই?
জি, আলহামদুলিল্লাহ ভালো
ভাইয়া। আসলে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, রংপুর থেকে বলছিলাম আর কি।
বলেন ভাই। হ্যাঁ বলেন।
হ্যাঁ ভাই, আপনার গল্পটা খুবই ভালো।
রংপুর থেকে এরা তিনজনে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী, তো এটা আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণার জায়গা। মেঘলা, তোরও খুশি হওয়া উচিত যে পৃথিবীতে যেসব মানুষগুলো বেশি কষ্টে আছে সে মানুষগুলো আমাদের সাথে রাত জাগে। ভালো লাগার মানুষগুলো তো থাকি, স্পেশালি কষ্টে থাকা মানুষগুলো আমাদের সাথে থাকে। এটা আমরা সত্যি অনেক বড় একটা ব্লেসিং যে সব রকমের মানুষই আমাদের সাথে আছে, সব অনুভূতির মানুষ সাথে আছে। আল্লাহ যেন সবাইকে অনেক বেশি ভালো রাখেন। পরবর্তী ফোন কল, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
কুমিল্লা থেকে, কুমিল্লা হোমনা থেকে ইদ্রিস বলছি।
ইদ্রিস ভাই কেমন আছেন?
জি ভালো আছি। তো
জি ইদ্রিস ভাই, পরবর্তী ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা নাম্বার দিয়েছি, 09611936904 এই নাম্বারটা বলছি আমি। আপনার সাথে কথা বলে নিব, দেন আমরা পরবর্তীতে আপনার নাম্বারে ফোন করে কথা বলবো।
আচ্ছা রুনা, আপনি এখনই ওই নাম্বারটাতে ফোন দিতে পারেন, আমরা আপনার সাথে কানেক্ট হচ্ছি। আপনি প্লিজ ওই নাম্বারটিতে ফোন দেন। গুরু, আপনি যদি কাইন্ডলি নাম্বারটা আরেকবার বলে দেন।
সে অলরেডি বলেছে যে আমি রিকল করতে পারছি।
রাইট,
ওকে, ওই নাম্বারে ফোন দিলে আমরা তো এখান থেকেই কমিউনিকেট করতে পারবো। রাইট, ওকে, পরবর্তী ফোন কলগুলো নিতে থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো।
জি আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
আমি চিত্রাঙ্গ থেকে বলছি।
জি, কেমন আছেন?
হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন তো?
জি আমি ভালো আছি। এবং আমার সাথে আছে আধুনিক যুগের ফেরিওয়ালা লিখন। লিখনের সাথে কথা বলুন।
জি জি, উনি ওনাকে
আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম করে দিই আপনাকে। আসসালামু আলাইকুম।
চিটাং থেকে ফোন কল স্বাভাবিকভাবে, নর্মাল ফোন কলই তো প্রবলেম হচ্ছে, পাহাড়ে টাহাড়ে বাধাগ্রস্ত হয়ে অন্যরকমের সাউন্ড। বাট আমি চাইবো যে টেকনোলজির দায়িত্বে আছে আমাদের মিস্টার বারোই, প্লিজ ওয়ার্ক অন ইট, যাতে করে আমাদের এই বন্ধুদের সাথে কমিউনিকেশন হওয়ার পরে লাইনটা অ্যাটলিস্ট বিচ্ছিন্ন না হয়ে যায়। লিখুন, খুব কষ্ট হচ্ছে কিন্তু, তাই না? কত আবেগ নিয়ে সবাই সব কথা বলতে চাচ্ছে, কথাগুলো কমপ্লিট হতে পারছে না।
আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনাকে খুব কষ্ট হচ্ছে।
না না, আপনার তো ভালো লাগতেছে, কারণ এত বেশি ফ্যান ফলোয়িং, ভাই কষ্ট কেন হবে? বাট আমাদের
যখন আপনারা কিছু বলতে আসছেন আর লাইনটা ডিসকানেক্ট হয়ে
যাচ্ছে, তখন খারাপ লাগে।
তাই না, মানে যে একদম হার্ডের ভিতরে যে আঘাত লাগে,
অনেকগুলো কথা কমপ্লিট হচ্ছে না। তাই
ফোন কল।
ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি
হ্যালো।
জি জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি
ডিসকানেক্ট হয়ে গিয়েছে অলরেডি।
হ্যালো,
রাইট, ডিসকানেক্টেড।
এইভাবে মনে করে আসবেন যে আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি, দেখা করতে আসবেন। হ্যাঁ, আর হচ্ছে আমার পেজে থাকবেন, আমার পেজ হচ্ছে ড্রিম ভ্যান, DREAM, ড্রিম ভ্যান, VAN, ড্রিম ভ্যান। ড্রিম ভ্যানে আসবেন হচ্ছে ধানমন্ডি 7A, সাথে যেতে অবশ্যই চলে আসবেন, আমরা এখানে চা খাবো, আড্ডা মারবো।
ওকে, নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
সাগরের
সম্বন্ধে দু একটা কথা শুনে নি যদি সাগরের সাথে কথা বলে ফরিদপুরের ওখানকার। ওকে, আমরা আরো কিছু কথা বলবো, দু একটা টেক্সট এফাকে নিয়ে নিই মেঘলা।
এক্স্যাক্টলি, মেয়েরাও কিন্তু ইচ্ছা পোষণ করছেন। একজন লিখেছেন আয়েশা রহমান যে আমি যদি ছেলে হতাম আমিও কাল বেরিয়ে পড়তাম। আচ্ছা, এখানে কি কোনো এরকম ডিসক্রিমিনেশন?
না না, কোনো ব্যারিয়ার তো নাই মেঘলা, ইটস এ উইমেন এম্পাওয়ারমেন্ট, রাইট? তুই বেরিয়ে যেতে পারিস, যে সে বেরিয়ে যেতে পারে, বরং বেটার না, যত তাড়াতাড়ি। আমরা তো শুধু শ্রেণীবিন্যাসের কথা বলছি, সেখানে যদি উইমেন এম্পাওয়ারমেন্টটা চলে আসে তাহলে তো কথাই না।
খুবই ভালো, আর কিছুদিন পর মনে হয় স্মার্টলি এই জিনিসটা করা হবে, এটা স্মার্টনেস এর একটা অংশ হয়ে যাবে। যে
এরকম ট্র্যাডিশন, ট্র্যাডিশন, উই আর জাস্ট ট্র্যাডিশন ব্রেক দ্য রুল, জাস্ট
সব মানুষ স্মার্ট ছেলেবেলে। আরেকটা মজার একটা ব্যাপার বলি, হ্যাঁ, আমরা যখন রাস্তায় বের হই আমরা কিন্তু রাস্তার মধ্যে কোনো মানুষই কাজ করি না। রাস্তার মধ্যে আমরা হয় কাজ না করে থাকি, বাসায় থাকি, জিন্স পরে বাইরে বের হই, আর হচ্ছে হয় অফিস কোনো একটা অফিসিয়াল কোনো জব করি। তো মাঝখানের রাস্তায় কিন্তু কোনো মানুষই আমরা সাধারণ কোনো কাজ করি না। তাই এখন অনেক ভিক্ষুক আছে যারা ভাবে কি আরে বাবা এরা হয়তো অফিস থেকেই বের আসবে।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
তাড়াতাড়ি
বলতে হবে, কারণ লাইন আবার কেটে যাবে। তাড়াতাড়ি
ভাই, আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। আপনি আপনার মতো একজন, আমি ফার্নিচার নকশার কাজ করছি, পড়ালেখা করছি চট্টগ্রাম মহসিন কলেজে, বিবিএ পাস করছি। তো আমি চাচ্ছি মানে আমাদের এলাকার মধ্যে আমিও আমাকে দেখে অনেকে শিখছে যে আসলে তো ফার্নিচারের কাজ করে পড়ালেখা করা যায়। এখনো অনেকে মানে আমার মতো আমার থেকে ইন্সপায়ার হয়ে ফার্নিচারের কাজ করে পড়ার প্রতি যাচ্ছে, এগিয়ে আসতেছে। আপনিও যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। মানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, কারণ এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে ভাইয়া মানে আমার মতো নকশার কাজ করতে চাচ্ছে যে ভাই আমাকে কাজ শেখাও, আমি তোমার মতো কাজ শিখবো, পড়া মানে ঘর থেকে টাকা পয়সা নিবো না, আমিও পড়ালেখা চালিয়ে যাবো।
আপনার কথা শুনে খুব ইন্সপায়ার্ড হলাম, অনেক মনটা বড় হলো। আপনার মতো মানুষজন দেশে যত বেশি বেশি করে আসবে, বুঝাই যাচ্ছে যে আপনাদের মতো ইয়াং জেনারেশনের হাত ধরে বাংলাদেশ চেঞ্জ হতে যাচ্ছে।
আর একটা বিষয় শুনলে খুশি হবেন যে আমি নবম শ্রেণী থেকে আজ কোন মানে ডিগ্রি সেকেন্ডারি পড়তেছি, আমি বাসা থেকে একটা টাকাও নেই নাই, মানে আমার নিজ টাকা দিয়ে পড়াতে করছি, বাসায় মাসে একটা হেল্প করি, মানে আব্বু আম্মুকে একটু সাপোর্ট করি যাতে ঘরটা চালিয়ে নেই।
আল্লাহর অশেষ রহমত আপনার প্রতি, আল্লাহর অশেষ রহমত। এবং যারা রিগ্রেট করে আমার কেন এই নাই ওই নাই, আমার বাবা মা কেন এই দিল না সেই দিল না, তাদের জন্য অনেক বড় একটি লার্নিং হতে পারে আপনার এই এক্সপিরিয়েন্স। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে থাকবার জন্য, এবং ভাগ্য সহায় ছিল যে আপনার কথাগুলো আমরা শুনতে পেয়েছি। আসলেই তো আপনাদের মতো মানুষ যেভাবে বাড়তেছে এদেশে, এই দেশ আপনাদের মতো তরুণের প্রজন্মের হাতে ন্যস্ত হতে চলেছে, যারা সামনে থেকে দেশটাকে নেতৃত্ব দিবে। খুব বেশি হয়তো দূরে নাই যেদিন বাংলাদেশ যে জায়গাতে যাওয়ার কথা, যে জায়গার স্বপ্ন আমরা দেখি, বাংলাদেশ সেই জায়গাতেই যাবে। পরবর্তী ফোন কল। হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন?
কৌশিক বলছিলাম।
হাই কৌশিক। হ্যালো। হ্যাঁ কৌশিক, এটা আমার রুমমেট। হ্যাঁ ভাই, কেমন আছো তুমি?
আমি এখন রুমমেট বলছিলাম।
হ্যাঁ, সে অলরেডি একটা ওয়ার্ডে চিনে ফেলেছে।
আমি শাওন শুনছি।
হ্যাঁ শাওন, শাওন কৌশিক। হ্যাঁ, আমি একটু পরে তোমাদেরকে জ্বালাবো, গেট খুলে দিতে হবে। হ্যালো
কৌশিক এবং শাওন, আপনাদের রুমমেট তো এখন তো দেখি তার ফ্যান ফলোয়িং এ ভরা গোটা বাংলাদেশ, এবং মানুষ প্রচন্ড রকম পছন্দ করে এই ফেরিওয়ালা লিখনকে।
রাইট ডিসকানেক্টেড এন্ড গুরু আবার বলতে চাই আপনার মাধ্যমে আপনি একটু বলে দেন রুনাকে যে ওই নাম্বারটাতে যে নাম্বারটা দিয়েছে ওইটাতে যাতে এই মুহূর্তে ফোন দেয় আর কি।
ওকে আমরা এই মুহূর্তে ফোন দিলে রুনাকে পাচ্ছি তাই তো এই নাম্বারে। নাম্বারটা আরেকবার বলে রাখি 09611336904 এবং রুনার ফোন কল যদি পাই সেই ফোন কল দিয়ে হয়তো অনুষ্ঠানটা আমরা শেষ করব, আর না হলে সর্বশেষ দুইটি ফোন কল। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি মোহাম্মদ কবির হোসেন নারায়ণগঞ্জ থেকে বলছি।
জি কবির, আমাদের আজকের অতিথি বন্ধু লিখুন যদি কিছু বলার থাকে।
জি আজকে লিখুন ভাই, যে আমার
ডিসকানেক্ট হয়ে গেছে।
লিখন ভাইয়ের প্রতি ভালোবাসা সে তো আমরা বুঝি, বাট লিখন যে দর্শনটা এস্টাবলিশ করার চেষ্টা করছে কোনো কাজই যেন ছোট করে না দেখা হয়, সেই দর্শনটাও হয়তো আমরা মনের মধ্যে ধারণ করছি। তবেই লিখনের এই কথা, লিখনের এই স্যাক্রিফাইস, লিখনের যে জীবন গাথা আমাদের সামনে উপস্থাপিত হলো সেটি শোনাটা সত্যি সার্থক হবে, আজকে রাতটি সার্থক হবে। দ্য লাস্ট ফোন কল। আসসালামু আলাইকুম।
আমার
কেন জানি মনে হচ্ছে লাইনটা ডিসকানেক্ট হবে না, আপনি কথা চালিয়ে যান।
হ্যাঁ বলছি, আমাদের এখানে নেটওয়ার্ক ভালো আছে তো। আচ্ছা প্রথমে হলো আমার দেশে বাড়ি গোপাল,
আমার কাছে মনে হচ্ছে আপনি কেন বলছেন যে আর কেউ তো কল দিবে না, যেটা লাস্ট কল ছিল
ওইটাই কথা, ডিসকানেক্ট বিকজ দ্য প্রোগ্রাম অলরেডি বিন ফিনিশড রাইট। ওকে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে যদি রুনার ফোনও আসে তবেই আমরা ফোনটা অ্যাটেন্ড করব, আইদার অনুষ্ঠান অফিসিয়ালি অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব। রুনার জন্য অপশন অলরেডি আমরা রেখেছি যাতে করে কালকে অফিস ডেতে ফোন দিলেই আমরা রুনার নাম্বারটাও নিয়ে নেব এবং সেই সাথে রুনা কি বলছে সেই তথ্যগুলোও জেনে নেব, সম্ভব হলে পরবর্তী অনুষ্ঠানে ওই নাম্বারে আমরা কল ব্যাক করে রুনার সাথে কথা বলবো তাই তো। হ্যাঁ, আর এখন কিছুক্ষণের অপেক্ষা, যদি রুনা এই নাম্বারে ফোন দেয় তাহলে হয়তো তার সাথে আমরা কথা বলতে পারছি। অফিসিয়ালি প্রোগ্রাম শেষ করছি লিখন, অফিসিয়ালি শেষ করছি প্রোগ্রাম। ভ্যান চালক, আধুনিক যুগের ভ্যান চালক ফেরিওয়ালা লিখনের সাথে আনুষ্ঠানিকভাবে কথা শেষ করছি। ড্রিম ভ্যানের রূপকার, ড্রিম ভ্যানের এটা তো একটা রূপকর্তা অ্যাকচুয়ালি, এই ড্রিম ভ্যানের মাধ্যমে যে স্বপ্ন দেখতে শুরু করেছে লিখন, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো কাজ মানুষকে ক্লাসিফিকেশনের মধ্যে নিয়ে যাবে না, রাদার কাজ মানুষকে পরস্পরকে কাছে টেনে নিয়ে আসবে এবং তার মধ্য দিয়ে সত্যিকারের বাংলাদেশের দারুণ এক বাংলাদেশের জন্ম নিবে। খুব খুব ছোট্ট কথা কিন্তু এর ইম্প্যাক্ট বড় বেশি মারাত্মক, কারণ বাংলাদেশে এখন দ্য ইয়াংস্টার্স স্পেশালি দ্য ইয়াং পপুলেশন, আরবান ট্রেন্ড সেটার্স যাদেরকে আমরা বলি, তাদের সংখ্যা কিন্তু প্রায় 50% অফ দ্য টোটাল পপুলেশন। সো এদের সবচেয়ে বড় বার্নিং কোশ্চেনই হচ্ছে বেকারত্ব। সেই বেকারত্ব যদি আমরা এইভাবে ঘুচিয়ে ফেলতে পারি, মানুষ যদি মানুষের মধ্যে যদি রন্ধ্রে রন্ধ্রে এটা ঢুকে যায় যে কোনো কাজই ছোট নাই, সব কাজকে শ্রদ্ধার চোখে দেখা উচিত, তাহলে হয়তো সেই দিন খুব বেশি দূরে নাই যেদিন আমরা বাংলাদেশটাকে মাথা উঁচু করে বিশ্বের সবচাইতে বড় জায়গা তো উপস্থাপন করতে পারবো। এখন একদম শেষ মুহূর্তে বিদায়ের প্রাককালে সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
আপনাদের সাথে থেকে আমার অনেক 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 ভালো লেগেছে, মন ভরে গেছে, আর হচ্ছে আজকে চলে যাচ্ছি বা যাচ্ছি না, আমরা কিন্তু একসাথে হচ্ছি ধানমন্ডি সাথের এতে। হ্যাঁ, আর অবশ্যই 90.4 FM ঢাকা FM ওনাদেরকে অনেক অসংখ্য থ্যাংকস। হ্যাঁ, আর আজকে গুরুর কথা অনেক আগে থেকে শুনি, আমার আজকে ফার্স্ট দেখা হয়েছে, আর হচ্ছে ঢাকা FM ওনাদের সবাইয়ের সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে, একসাথে মজা করেছি, সেলফি তুলেছি, যাই হোক সবার জন্য মানে পুরো টাইমটা অনেক ভালো কেটেছে। আর আপনারা সবাই আসবেন, হ্যাঁ, এরকম কখনোই ভাববেন না যে মানে যাবো কি যাবো না, কথা বলবো কি বলবো না। হ্যাঁ, আমি খুব ফ্রেন্ডলি একজন মানুষ, আপনি ভিক্ষুক হন বা হচ্ছে আপনি যে রকমই হন না কেন, রিক্সাওয়ালা হন, যে যেটাই হন না কেন, আসবেন, আমি বুকে জড়া ধরবো, আমরা আড্ডা মারবো, চা খাবো। হ্যাঁ, আমরা সবাই মানুষ, আমরা এরকম কেউ কাউকে ভাববো না। আর আমরা ইনশাআল্লাহ কালকে থেকে আমরা যেই কথাগুলো বললাম আজকে, কালকে থেকে এটা প্র্যাকটিস করবো। আমার মনে হয় যে প্র্যাকটিস করলে ইজি হবে, আর যদি মানে ইনশাআল্লাহ এবার চেঞ্জ আসবে, এইবার আমরা পিছায় যাবো না, কারণ এটা 2016 সাল, এইবার পিছায় গেলে হবে কি, আবার হয়তো 2020 থেকে বা 2025 থেকে আবার স্টার্ট হবে। আর আমরা যদি 2016 থেকে স্টার্ট করি, হয়তো বা 2017 মধ্যে কোনো বেকার ছেলে থাকবে না, দেশে কোনো প্রবলেম থাকবে না, বেশ সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা ছোট ছোট কাজ যেখানে পারি, হ্যাঁ, ধ্যান নিয়ে নামতে হবে এরকম কিছু না, যে অ্যাটলিস্ট প্রতিদিন এরকম কাজ করি যে রাস্তার মধ্যে যে ধুলাবালি আছে বা হচ্ছে ধুলাবালি তো সরানো যায় না, অ্যাটলিস্ট কাগজ পড়া আছে, একটা কাগজ নিয়ে যদি ফেলে দিই, তাহলে কিন্তু ঢাকাতে আমরা 1,20,00,000 মানুষ থাকি, তাহলে দেখা যাবে যে 1,20,00,000 ময়লা, এটা তো আমারই ময়লা, এর থেকে কিন্তু অনেক মানে অনেক মানে সব থেকে পৃথিবীর সব থেকে ময়লা যে জিনিসটা, এটাও কিন্তু আমাদের শরীরের মধ্যেই থাকে, সেই জিনিসটাও কিন্তু আমরা হাত দিয়ে পরিষ্কার করি, হয়তো বা কেউ দেখে না, বাট কাগজ এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, তাই না? এটা যদি আমরা একটু ধরে ফেলে দিই, হ্যাঁ, পুরো দেশ যদি সুন্দর হয়ে যায়। আর হচ্ছে যে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি যে রাস্তা চলাফেরার পথে যদি মানে ওভারটেক না করি বা একটু নিয়ম শৃঙ্খলাভাবে যদি চলি, তাহলে রাস্তার জ্যাম থাকবে না বা কিছু একটা, এই সব কিছু মিলা যদি দেশটাকে সুন্দর করে উঠে আসতে পারি আমরা, তাহলে আমার মনে হয় যে এদেশে থাকার মতন আনন্দ আর কোথাও থাকবে না। দেশটা অনেক চেঞ্জ আসতেছে, আরো সামনে আসবে, আর খুব বেশি দেরি না, চেঞ্জ আসা শুরু হয়ে গেছে, এটা ভাবতে হবে যে বাংলাদেশ চেঞ্জ চলে আসছে, এটা ভাববো আমরা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের সবাইকে আমার মানে যে কি বলবো, যে বুকের মধ্যে যে হার্ট আছে না, ওইটা থেকে ওইটার ভালোবাসা আপনাদের সবার জন্য, পুরো বাংলাদেশের জন্য। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে থাকতে পেরে অনেক ভালো লেগেছে। আর চলে যাচ্ছি না, ধানমন্ডি সাথে রেতে চলে আসবেন, সবার সাথে দেখা করবো, আড্ডা মারবো, সেলফি তুলবো। হ্যাঁ, সেলফি তুলে ড্রিম ভ্যান পেজে দিব। হ্যাঁ, ভালো থাকবেন। আর আমি একজন আমি ছবিও তুলতে পারি, ছবি যদি কারো ইচ্ছা থাকে ছবি তোলার, তাহলে চলে আসবেন, যে ভাই আমাকে ছবি তুলে দেন, সুন্দর সুন্দর ছবি তুলে দেবো। ওকে, বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
এই ছিল আমাদের ফেরারি লিখন, এই ছিল ড্রিম ভ্যানের সেই স্বপ্নদ্রষ্টা। বিদায় নিচ্ছি বন্ধু, বিদায় নিচ্ছি, খুব প্ল্যান করে এক এক সময় এক এক ক্যারেক্টার নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি বন্ধু, তোমাদের লিসনার্স কমিউনিটি, তোমাদের ভালোবাসার বাংলাদেশ শুধুই যেন মানুষের এন্টারটেইন করবার কোনো উপলক্ষ না হয়, ভালোবাসার বাংলাদেশ থেকে কিছু কিছু স্বপ্ন, যে স্বপ্নগুলো তোমরাই দেখো, সেই স্বপ্নগুলো আরো বহু মানুষের মন মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা ভালোবাসার এই বাংলাদেশের এই প্ল্যাটফর্মটাকে, স্টুডিওটাকে রেডি রেখেছি। এখন লিটারেলি পুরো বাংলাদেশে 90.4 এই নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি। তোমরা দেখেছিলে যে গত অনুষ্ঠানে নিলয় ছিল, আমার নীরব ছিল, আমাদের অভিনেতা নীরব, যে তার জীবনের কথা বলছিল। ঠিক তার আগের অনুষ্ঠানে আমাদের আরেকজন বন্ধু এসে বলছিল, সে যে সেফটি প্রোটেক্টিং, পিপল প্রোটেক্টিং, যে সেফটি অ্যাপ যেটি করেছে, সেটি আমরা মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য সেটি নিয়ে কথা বলেছি। আজ কথা বলছিলাম লিখনের স্বপ্ন নিয়ে। তো যে যেখানেই স্বপ্নগুলো দেখছো বন্ধু, যে যেখানেই ভালো কিছুর চিন্তা করছো বন্ধু, যে চিন্তা, যে স্বপ্ন বাঙালিকে বা বাংলাদেশিদেরকে বিনির্মাণে সাহায্য করতে পারে, সমস্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য, সমস্ত স্বপ্ন প্রমোশনের জন্য, কোনো জায়গায় থাকুক আর না থাকুক, এই সাধারণ মানুষের প্ল্যাটফর্মে ভালোবাসার বাংলাদেশ সদা সর্বদাই প্রস্তুত। এই মাইক্রোফোন শুধুই তোমাদের কথা বলবে, এই হেডফোন শুধুই তোমাদের কষ্টের কথা, তোমাদের ভালো লাগা, তোমাদের সফলতা, তোমাদের মন্দ লাগা, তোমাদেরই কথা, সাধারণ মানুষের কথা সবসময় বলবে। ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে শুধুই তোমাদের অন্তরের কথা অনুরণিত হবে, ভালোবাসার বাংলাদেশি থার দিয়ে সবসময় তোমাদের কথাই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। এভাবেই কিন্তু সাধারণ মানুষের মাঝ থেকে আমরা উঠে নিয়ে আসি সে সকল ক্যারেক্টারগুলোকে, যে ক্যারেক্টারগুলো আখেরে বাংলাদেশের মানুষকে সাহায্য করতে পারে, বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে। লিখনের যে ছোট্ট একটি দর্শন, যেটি বারবার বলার চেষ্টা করছিল, যে মানুষের মধ্যে যেন কোনো শ্রেণীবিন্যাস না থাকে, মানুষের মধ্যে কে কোন অড জব করলো, কে কোনো ছোট কাজ করলো, সেটিকে শ্রেণীবিন্যাস করার মতো মানসিকতা যেন না থাকে। মানুষ যেন চিন্তা করে সবাইকে সাথে নিয়ে কিভাবে একসাথে থাকা যায়, কিভাবে বড় করে বাঁচা যায়, সেই স্বপ্নটাকেই বাস্তবায়ন করবার জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করে চলেছি। শুধুমাত্র শুধুমাত্র কারোর জন্য কোনো কাজ করা নাই, যদি এমনও কিছু হয় যে তোমরা সমস্ত কিছু থেকে পিছিয়ে পড়েছ, যদি এমনও কিছু হয়, আমি সবকিছুই তো চেষ্টা করছি, আমার মধ্যে কোনো কিছুই তো নাই, তখনও ভালোবাসার বাংলাদেশ স্টুডিও তোমার জন্য প্রস্তুত। সমগ্র বিশ্ব বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সবসময় চেষ্টা করে কিভাবে মানুষের প্রবলেমটাকে সামনে তুলে নিয়ে আসা যায়, আমরা সমস্যার সাথে সাথে সমাধানের চেষ্টা করে যাচ্ছি বন্ধু তোমাদেরকে সাথে নিয়ে, তোমরা আছো তাই, তোমাদের ভরসাতেই আমাদের এই অনন্য প্রচেষ্টা। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে শুধু একটা অসম্পূর্ণতা থেকে গেছে, এই রুনার সাথে কথা বলার। রুনা হচ্ছে সেই রুনা যার সাথে আমরা লাস্ট কথা বলেছিলাম গত অনুষ্ঠানের আগের অনুষ্ঠানে। রুনা খুব আফসোস করে বলেছিল যে গুরু অনেক কথা বলার আছে কিন্তু সুযোগ হচ্ছে না, মাত্র আমার 2 টাকা আছে ফ্লেক্সিতে, আমার ব্যালেন্সে। তারপর উনাকে কোনোভাবে ফোনে পাইনি, আজকেও শেষ চেষ্টা করেছি ওনার সাথে কথা বলার কিন্তু ফোনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণ, আর অল্প সময় একটু চেষ্টা করবো ওনাকে ফোনে নেওয়া যায় কিনা। ওনার নাম্বার অলরেডি আমরা কালেক্ট করতে সক্ষম হয়েছি, যদি পাই ওনার সাথে একটু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নিবো। লিটারেলি অনুষ্ঠানে অলরেডি 10 মিনিট সময় অতিক্রান্ত, আমরা হয়তো আর কয়েকটা মিনিট সময় থাকবো শুধুমাত্র তার কথাগুলো শুনবার জন্য, কারণ দৃষ্টির প্রতিবন্ধী এই মেয়েটি কি যেন বলতে চেয়েছিল, তার ওই বলার মধ্যে যদি সত্যি কিছু ভালো লাগা পাওয়া যায় সেই আশায় তার সাথে কথা বলা। আমরা চেষ্টায় আছি ওনাকে কোনোভাবে ফোনে পাওয়া যায় কিনা, সেজন্য সর্বশেষ আরো হয়তো 5-6 মিনিট সাথে আছি বন্ধু। এবং তোমরা নিজেরাও জানো যে সবকিছু মিলিয়ে আমাদের চেষ্টা সবসময় অবিরত ভাবে থাকে কিভাবে মানুষের পাশে থাকা যায়, কিভাবে মানুষকে ভালোবাসা যায়, কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষের পাশে থেকে আমরা নিরবিচ্ছিন্ন ভাবে সাহায্য করে দিতে পারি। আজকে স্পেশালি লিখনকে আমাদের অনুষ্ঠানে উপস্থাপন করা, লিখনকে রিপ্রেজেন্ট করার পিছনে একটাই উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে তার যে ভাবনা, তার সে যে মতাদর্শে বিশ্বাস করে, সেই জিনিসটাকে সমগ্র মানুষের সামনে প্রমোট করা, সমগ্র মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়া। যে মতাদর্শের বর্ণনা অলরেডি আপনারা শুনেছেন যে মানুষ তৃণমূল পর্যায়ে থাকুন না কেন, মানুষের মধ্যে কোন রকম কাজের মধ্যে যেন শ্রেণীবিন্যাস আমরা না করি, সবাইকে যেন শ্রদ্ধার চোখে দেখি। সেই মানুষটি যে মানুষটা প্রচন্ড কষ্টে, প্রচন্ড তাপদহে পাগলের মতো কষ্ট করে চলেছে, সেই মানুষটি কি কষ্টের কথা চিন্তা করে হলেও তাকে কোনোভাবেই যেন কোনো খারাপ কথা না বলি, প্রশ্নই আসে না সে মানুষটিকে তার গায়ে হাত তোলা, এ ধরনের কাজ থেকে যেন পরিপূর্ণভাবে নিজেদেরকে বিরত রাখি, সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে লিখুন। আমরা দোয়া করি, আমরা প্রার্থনা করি, লিখুন বহু বছর বাঁচুন, লিখুন সামনে থেকে এই কাজগুলোকে নেতৃত্ব দিন, লিখুন আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হোক, এবং সেই সাথে আপনাকে সাথে নিয়ে আমরা যেন যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন হয় সেই প্রতীক্ষায় থাকি। আমরা চেষ্টা করছি যে নাম্বারটা আমরা পেয়েছি রুনার, সেই নাম্বারে কমিউনিকেট করার, যদি রুনাকে আমরা ফোনে পাই তাহলে আমরা তার কথাগুলো শুনেই আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষ করব। যদি আমরা প্রায় 13 মিনিট সময় অতিক্রান্ত, তারপরও চেষ্টা করছি রুনাকে কোনোভাবে ফোনে পাওয়া যায় কিনা, তার নাম্বারটি অলরেডি আমাদের হাতে এসে পৌঁছেছে, কিছু টেক্সট নিয়ে নেবে গাইজ।
এক্স্যাক্টলি আছেন আমাদের সাথে আবু তাহের, লিখেছেন ওকে, আপনার এই মেসেজটি আজীবন মনে রাখবো, যে মেসেজটি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে দিয়েছেন। মোহাম্মদ রাজি সরকার লিখেছেন, মিস ইউ, মিস করবো লিখন ভাইকে, তানিয়া আক্তার শোভা জানিয়েছেন, বন্ধু ভালো থেকো। মোহাম্মদ শাকিল আহমেদ রানাও আছেন, লিখেছেন আমাদের সাথে, ওকে, উনি আমাদের এই প্রোগ্রামটা শুনছেন এটা জানতে মানে লিখেছেন, এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে শাকিল। ওকে, আবু তাহের আরো একবার কমেন্ট করেছেন, রাজু আছেন আমাদের সাথে, আছেন ফরহাদ, আছেন এই মুহূর্তে আমাদের সাথে তুষার। ওকে, উনি লিখেছেন যে মিস করছি রুনা তোমাকে, এক্স্যাক্টলি আমরাও, এবং ট্রাই করে যাচ্ছি অনবরত উনার নাম্বারে, দেখা যাক কখন ওনাকে পাই। অ্যান্ড আছেন আমাদের সাথে তন্ময়, লিখেছেন সত্যি খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান, অপেক্ষায় আগামীতে আছে, আগামী প্রোগ্রাম শোনার অপেক্ষায় আছেন এবং অবশ্যই লিখুন ভাইয়ের সাথে উনি মিট করবেন। এবং কুড়িগ্রাম থেকে শুনছেন আমাদের সাথে শফিকুল এবং জানিয়েছেন যে গুরুকে গুরুকে কেমন আছেন এটাই জানতে চেয়েছেন এবং লিখুন ভাইয়ের সাথে কথা বলতে চেয়েছেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে ওকে শ্রদ্ধা আছেন আমাদের সাথে এবং যুক্ত হয়েছেন তসলিম রামপুরা থেকে, আরিফুলও যুক্ত হয়েছেন, আছেন আব্দুল মান্নান উনি মাদারচিক থেকে আমাদের সাথে আছেন এবং আছেন আমাদের সাথে তন্ময় চিটাগং থেকে। জবরুল সিলেট থেকে আমাদেরকে লিখেছেন যে আমি লাস্ট ভাগ্যবান কল ডিসকানেক্ট হয়নি, ওকে। অ্যান্ড রাহি আছেন আমাদের সাথে চিটাগং থেকে, লিখেছেন ওয়াও নাইস স্টোরি লিখুন ভাইয়া, ইউ আর এ গ্রেট ম্যান। আর আছেন আমাদের সাথে আকাশ বগুড়া থেকে। তো বন্ধু, যেটা আরো একবার বলতে চাই যে আমাদের এই প্ল্যাটফর্মে আপনি যদি আসতে চান, শেয়ার করতে চান আপনার ভালোবাসার গল্প, আপনার জীবনের গল্প, আপনার জীবনের কথা, তাহলে আপনি আসতেই পারেন। সেক্ষেত্রে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে আপনি কানেক্টেড হবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন বিবি ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বার চুয়ে লিখবেন, তারপরে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। যত খুশি ততবার আপনি এক বা একাধিকবার পাঠাতে পারেন SMS-টি। কিন্তু যারা আবার ঢাকার বাইরে থাকেন, আমাদের এখানে আসতে অনেকের সমস্যা, ঢাকার আমাদের অফিসে অনেকে আমাদের অফিসে ডিরেক্ট এসেও কন্ট্যাক্ট করেন, তো আপনি যদি ঢাকার বাইরে থাকেন চিঠির মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন সংক্ষিপ্ত আকারে আপনার জীবনের গল্প, ভালোবাসার গল্প। সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বারটি অবশ্যই উল্লেখ করবেন চিঠিতে। তো আমাদের অফিসের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি, ঢাকা FM 90.4 নাভানা টাওয়ার গুলশান 45 গুলশান দক্ষিণ, গুলশান 1 ঢাকা 1212।
অনুষ্ঠান শেষ করছি বন্ধু, কোনোভাবেই এখান থেকে ফোনে আমরা যে নাম্বারটা পেয়েছি রোনা সেই নাম্বারে রিচ করতে পারিনি, বাট কোনোভাবেই বিফল করব না। আমার লিসনার্সদেরকে, তাদের মধ্যে অনেকেই চাচ্ছে যে রোনার সাথে ফাইনালি কথা হোক, এত চেষ্টার পরেও যেহেতু হলো না, আমরা সামনে অনুষ্ঠানটিও শুরু করব রোনার সাথে কথা বলে, তাকে ফোনে নিয়ে আমরা প্রোগ্রাম কিক করব। এটা মেঘলা অবশ্যই মনে থাকে, অ্যাটলিস্ট আমার তার নাম্বারটা আমাদের হাতে যেহেতু এসে পৌঁছেছে আজকে, যেহেতু অনেকেই এই নাম্বারে ট্রাই করছে বিধায় আমরা এই নাম্বার থেকে সরাসরি তাকে ফোন দিতে পারছি না, আমরা অনুষ্ঠানের শুরুতেই ওনাকে ফোনে নিয়েই আমরা অনুষ্ঠান শুরু করব আগামী বৃহস্পতিবার। ততক্ষণ পর্যন্ত আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি, অনুষ্ঠান শেষ করছি বন্ধু। সমস্ত প্রার্থনা, সমস্ত দোয়া, সমস্ত ভালো লাগা লিখন ধরনের এই মানুষগুলোর জন্য, যারা চমৎকার ভাবে নিজেদের ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে মানুষের জন্য চিন্তা করে। ধন্যবাদ আপনাদেরকে যারা রাত জেগে আমাদের অনুষ্ঠানটি শুনছেন, ধন্যবাদ সেই মানুষগুলোকে যারা বিভিন্ন ভাবে পিছিয়ে থাকার পরেও সমস্ত ভালো এবং মন্দ লাগার সাথে আমাদের আছেন, আমাদের ভালোবাসার বাংলাদেশের সাথে আছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং সেই চিরচেনা কথাগুলো শেষ মুহূর্তে আরেকবার বলি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ নির্জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো অভিমুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসাতে।
এক্স্যাক্টলি, অনুষ্ঠান শেষ হয়ে গেল, চলে যাচ্ছি বন্ধু। যেতে যেতে আরো একবার জানিয়ে দিই, অবশ্যই বন্ধু আপনি যদি আসতে চান তাহলে আসতেই পারেন। আর সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, আপনার এইচ ডি লিখবেন, তারপরে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আগামী সপ্তাহে আবারও কথা হবে, সেই প্রত্যাশায় বিদায়।